This track was downloaded from fusionbd.com.
নামার পরেই কই না তিনটা পাও ফালানির পরেই যে পাওটা ফালাইছি ও পাওটা আমার ডাস্টবিনে চলে যায়। এই অবস্থায় একটা পুলিশ দেখতে পান আর একটা রিক্সাওয়ালা দেখতে পান। ওদিনই আমার মনে হয়েছিল যে মানুষের যে চোখের মূল্য, মানুষের যে একটা চোখের মূল্য যে কত, ওই দিন আমার খুব মনে হয়েছে।
একজন অন্ধ হাফেজের জীবনের গল্প Close up presents Hello 8920 তে আজ রাত 11:20 এ আরজে কিবরিয়ার সাথে শুধুই এবিসি রেডিওতে The Closer The Better Close up presents Hello 8920 Close up The Closer The Better
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে আজকে, যিনি অতিথি তিনি নিশ্চয়ই আমার সঙ্গে রয়েছেন। আর ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মানেই হচ্ছে জীবনের গল্প, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। জীবনের গল্প বলার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি নিশ্চয়ই মনে আছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলবেন, বলার পরে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল এবং লাবিব আপনার সঙ্গে যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, আমরা জীবনের গল্পে যেতে চাই এবং আজকে আমরা এমন একজনকে পেয়েছি যাকে পেয়ে আমরা বলতে পারি উই আর রিয়েলি প্রাউড। সরাসরি প্রশ্ন করবার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। হ্যালো 8920 এর স্পেলিংটা হচ্ছে HELLO 8920। ওখানে গিয়ে লাইক দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আমি প্রথমেই আপনাকে আপনার নামটা একটু বলার জন্য রিকোয়েস্ট করছি, আপনার নামটা একটু বলবেন।
মূলত নামটা হচ্ছে হাফেজ লালসান সর্দার, ডাক নাম হাফেজ আব্দুস সত্তার।
অনেক সুন্দর নাম, এবং হাফেজটা যেহেতু আছে তার মানে আপনি কোরআনের হাফেজ।
জি।
বাহ, মাশাআল্লাহ, আজকে তো আমরা অনেক ভালো একজন অতিথিকে পেয়েছি। আপনার সঙ্গে আপনার স্ত্রীও আছে, আপনার নামটা একটু বলবেন।
মোহাম্মদ সৌরভ আক্তার লিজা।
ফাইন। কবে নাগাদ আপনি কোরআনের হাফেজ হয়েছেন?
আমার কোরআন শরীফ কমপ্লিট হয় 2001 সালে, আর আমি কোরআনের জন্য ভর্তি হয়ে যাওয়া 1995 সালে।
আচ্ছা, খুব ভালো। আমাদের শ্রোতারা যদি আপনার কাছ থেকে একটু শুনতে চান।
জি, ইনশাআল্লাহ।
আচ্ছা, ঠিক আছে, আমরা নিশ্চয়ই শুনবো। আর আমরা যেটা করি যে জীবনের গল্প প্রচার করবার ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আমরা জানি, যেমন আপনার বয়সটা এখন কত, আপনি কোথায় থাকেন, হ্যাঁ এগুলো যদি আমাদেরকে একটু বলতেন।
হ্যাঁ, আমার বয়সটা হচ্ছে 30 বছর।
30 বছর বয়স চলছে।
আমার দেশের বাড়ি শরীয়তপুর, বর্তমান থাকতেছি গাজীপুর।
বাহ, চমৎকার। আপনার জীবনের গল্প আপনি শুরু করতে পারেন, কোথা থেকে শুরু করবেন?
আমি মনে করি জীবনের শুরু থেকে, আমার জন্মের থেকে যদি আমি শুরু করি, তাহলে পরিপূর্ণ শ্রোতাদের ব্রেনটা আসবেন, তারা সঠিকভাবে আমার বিষয়টা বুঝতে পারবেন। তো আমার জন্ম হয় 1984 সালে। তো জন্মগ্রহণ করার পরে প্রায় আনুমানিক 3 বছর বয়স যখন আমার হয়, তখনই আমার শরীরের মধ্যে একটা পক্স ওঠেন। তো ওই পক্স যখন প্রচুর পরিমাণ উঠে, তখন পাশের পাড়ে আমার একটা দাদির সম্পর্ক, দাদি এসে, দাদির নাকি আবার শরীরটা ছিল ওইদিন নাপাক, তো ওই নাপাক অবস্থায় এই পক্সের মধ্যে সোয়া দেন। তো মাসাসির কাছ থেকে শুনেছিলাম যে ওই সময় নাকি নাপাক শরীরে হয়তো বা এই পক্সে সোয়া দিলে পক্সের সমস্যা হয়ে যেত। তো যখন দাদি আমার শরীরে সোয়াটা লাগান, লাগানোর পরপরই আমার পক্স গুলি আরো বেড়ে গেলেন। তখন আমার একবারে চোখ দুটা ফুলে প্রচন্ড ব্যথা হলো। তো এখন আম্মা বা চিল্লাচিল্লি করতেছে যে কি হইলো, কি সমস্যার, বিভিন্ন ডাক্তার পরামর্শ নিচ্ছে। তো এরকম করতে করতে পরে আনুমানিক 9 দিন চলে যায়, আমার এই বাম সাইডের চক্ষুটা গলে যায়। এই চক্ষুটা গলে যাওয়ার পরে তো আমার মা খুব চিন্তায় পড়ে গেলেন যে আমার ছেলেটা কি হলো। আমার জন্মের আগে কিন্তু আমার 2টা ভাই জন্ম নেন। তখন আমার 2টা ভাই কিন্তু মারা যান। মারা যাওয়ার পরে যখন আমাকে আল্লাহ তাআলা আমার মায়ের কাছে আবার দান করেন, তখন কিন্তু আমার মা অত্যন্ত খুশি হন আমাকে পেয়ে। তো খুশির মধ্যে যখন এই ঘটনাটা ঘুরে যায়, তখন কিন্তু আমার মা খুব দুঃখ প্রকাশ করলেন। এখন কি করবেন, তখন নানা নানি তারা ছিলেন ঢাকায়, তারা খবর পেয়ে গেলেন। তখন আমার নানা আর আমার নানি বললেন যে না, কারোর কথা আমি আর শুনবো না, আমি আমার নাতি নিয়ে গেলাম ঢাকায়, নিয়ে যায় ডাক্তার পরামর্শ নেই, দেখি আল্লাহ তাআলা কি করেন। তখন কিন্তু আমার আব্বার মোটামুটি ভালো পয়সা আল্লাহ দিতেছেন বা আসেন। ওই সময় আমার আব্বা আমার জন্য 50,000 টাকা হাতে করে চলে আসছেন ঢাকায় চিকিৎসার জন্য। কিন্তু সাধ্যমতো চেষ্টা করলেন, আল্লাহর ইচ্ছা আমার চক্ষু আর ভালো হলো না। তখন আমি আস্তে আস্তে বড় হইতেছি। তো বড় যে হইতেছি আসলে আমার যে চোখে আমি দেখতেছি না এই জিনিসটা কিন্তু আমি তখনও বুঝতে পারি নাই। তখন কিন্তু আমার 1987 সালে তখনও কিন্তু আমি পরিপূর্ণ বুঝতেছি না যে আমি চোখে দেখতেছি না। তো এক পর্যায়ে আমার আব্বা আম্মা সিদ্ধান্ত নিলেন যে ছেলেটা কি করবেন, তাহলে তাকে একটা কোনো প্রতিষ্ঠানে যদি দেওয়া যাইতো, তাহলে যদি একটু শিক্ষা দীক্ষা পাইতেন তাহলে একদিন হয়তো সে একটা কিছু করে চলতে পারতেন।
বাবা মা কি ওই মুহূর্তে বুঝেছিলেন যে আপনি চোখে দেখেন কিংবা দেখেন না?
হ্যাঁ, প্রথমত আমার আম্মা বুঝতে পারছেন যে আমাকে যখন খানা দেওয়া হইতো খাইতে, তখন কিন্তু আমি এরকম হাত দান নাড়তাম যে খানাটা কই বা মাছটা কোথায়। তখন আমার আম্মা আমাকে জিজ্ঞাসা করতো, বাবা কি ব্যাপার, তুমি মাছ নাও নাকি? তখন আমি বলতাম যে মা আমি তো মাছ দেখতেছি না, মাছটা কোথায়। তো পরে তো সবাই বুঝতে পারেন যে আমি অন্ধ। তো এক পর্যায়ে আমাকে আমার এক মামার সহযোগিতা নিয়ে আসেন ঢাকাতে, আইনায় যে কসুখেত এক অন্ধ স্কুলে ভর্তি করেন। তো ভর্তির পরে এখন দেখলাম ওইখানে থাকাটা আমার খুব কষ্ট হয়।
আমি কষ্টের জায়গাতে আসতে চাই, তার আগে আপনার কাছে আমার জানার যেটা যে 3 বছর বয়স পর্যন্ত আপনি চোখে দেখেছেন। আমাদের সাধারণত মেমোরি যেটা থাকে ক্লাস 5-6 এর পর থেকে আমরা সাধারণত মনে করতে পারি যে আমার অতীত জীবনে কি হয়েছে। আপনি কি দুনিয়ার আলো তো 3 বছর পরে আর দেখার সুযোগ হয়নি আপনার?
হয়নি।
আপনি দুনিয়া সম্পর্কে যা দেখেছেন ওই সময়টাতে আপনার কিছু হলেও কি মনে পড়ে?
না, আমার কিছুই মনে পড়ে না।
তার মানে এক অর্থে আমরা বলতে পারি যে দুনিয়ার কোন আলোই আপনি দেখেননি?
দেখিনি।
ওকে, ঠিক আছে। তারপর
ওইখানে সারাদিন লোকজন থাকেন, সারাদিন সবার লগে খেলনা করতেছি বা পড়াশোনা করতেছি, কথাবার্তা বলতেছি, কিন্তু রাত্রে বেলা দেখা যায় কি এক একজন এক একজনের রুমে চলে যায়। একটা মেয়ে থাকেন রাত 10টা 11টা পর্যন্ত, পরে ওই মেয়েটাও চলে যায়। তখন আর আমার একা ওইখানে থাকার মতো মানে খুব কষ্ট মনে হয়, ভয় লাগে। তো এক সপ্তাহ পরে আমার মামানি গেলেন আমাকে দেখার জন্য। আমার মামানি আবার আমাকে খুব ভালোবাসতেন। যাওয়ার পরে আমি মামানিকে বললাম, মামা এই ঘটনা, মামানি আমি এখানে থাকতে পারবো না, আমার এখানে থাকাটা খুবই কষ্ট হইতেছে, আমি রাত্রে এখানে থাকতে পারতেছি না, আমার খুব প্রচন্ড ভয় হইতেছে।
রাতে আপনার সঙ্গে কেউ থাকতো না?
না, কেউ থাকতেন না, কোন রুমই থাকেন না, সকলের রুমই যার যার রুমে আলাদা আলাদা সে থাকেন।
আচ্ছা, আপনার বাবা মা আপনাকে অন্ধ স্কুলে ভর্তি করে দিলেন?
ভর্তি করে দিলেন।
কত বছর বয়সে?
5.5 বছর।
5.5 বছর। ওখানে কি বাংলা লাইনে পড়াশোনা হতো?
হ্যাঁ, ওইখানে বাংলা লাইনে পড়াশোনা হতো, আর ওইখানে সবকিছু ব্রেল,
ব্রেইল পদ্ধতিতে। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে যারা চোখে দেখতে পান না সেই সব বন্ধুরা যে পদ্ধতিতে পড়াশোনা করেন সেই পদ্ধতিকে বলা হয় ব্রেইল পদ্ধতি। অনেকে নিশ্চয়ই ব্রেইল শীট গুলো দেখেছেন, এগুলো আসলে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপর?
তারপরে আমার মামানিকে আমি বলার পরে আমার মামানি আমার মামার সাথে খুব রাগ করলেন। তখন আমার মামানি বললেন, যাই কিছু হয়, ওনার পড়াশোনা লাগতো না, প্রয়োজন ওনাকে আমি আজীবন আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখে আমার ছেলের মতো মনে করে আমি দেখব। তখন কিন্তু আমার মামানি আমাকে ওইখান থেকে নিয়ে আসেন। কিছুদিন মামানির বাসায় ছিলাম, থাকার পরে আবার গ্রামে চলে গেলাম। তখন কিন্তু আমার বয়স চলতেছে 11 বছর। তখন আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিলাম যে দেখি ইনশাল্লাহ আমি একটু দিনই লেনে পড়াশোনা করুম।
আপনি নিজে নিজেই?
হ্যাঁ, আমি নিজে নিজে, আমার মন থেকে এটা আসলো।
ওই সময় পর্যন্ত আপনি পড়াশোনা করেননি?
না, ওই সময় আমি কোনো পড়াশোনা করতাম না, ওই সময় শুধু বাড়িতে থাকতাম, বসে থাকতাম বা ঘোরাফেরা করতাম বা ছোট ছোট পোলাবানের সাথে
দুষ্টুমি করতেন, খেলাধুলা করতেন,
এটাই।
আচ্ছা,
তবে কি আমি ছোটবেলার থেকে, আমার একটা চাচা ছিলেন, উনি আবার খুব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ওনার সাথে কিন্তু আমি ছোটবেলার থেকে নামাজ কালাম পড়তাম, ওনার সাথে সাথে আজান দিতাম, নামাজ পড়তাম
ছোটবেলা থেকে।
হ্যাঁ, একেবারে ছোটবেলার থেকেই। 95 সালে যখন আমার এই সিদ্ধান্তটা আসে, তখন আমি আমার আম্মাকে বললাম যে মা একটু মাদ্রাসায় ভর্তি করে দেন না, আমি একটু মাদ্রাসায় পড়াশোনা করি। তখন কিন্তু আমার আম্মা আবার একটু অন্য টাইপের, সেটা হলো যে আমার আব্বা আম্মা তখন একটু তরিকা জগতে জড়াইয়া যান, তো এই মাজারের বক্ত। তো আমি এই কথা বলার পরে আমার আম্মা রাজি হলেন। রাজি হওয়ার পরে আমার আব্বা আম্মা যায়া আমার পাশের এলাকায় একটা মাদ্রাসা আছে, ওইখানে ওই মাদ্রাসায় আমাকে ভর্তি করেন। তো আমার যে উস্তাদের কাছে আমি ভর্তি হয়ে উস্তাদে দেখো খুব খুশি হলেন যে ঠিক আছে, উনি অন্ধ মানুষ পড়তে চান, যদি ওনাকে শিক্ষা দিয়ে ওনাকে যদি হাফেজ বানায় আমার জীবনটা আমি ধন্য করতে পারি, ঠিক আছে দিয়ে যান। এই 1995 সালে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরপর আমার উস্তাদ আমাকে আলিফ বা তা সা এরকম করে করে শিখাইতেন। তো হরফটা যে আমি উচ্চারণ করব, এই হরফটা তো অনেকেই দেখা যায় কি যাদের চক্ষু আছে তারা হয়তো বা তাদের মুখের দিকে তাকাইতেছেন, সে কোন হরফটা কোথায় থেকে উচ্চারণ করতেছে সেটা দেখে দেখে তারা উচ্চারণ করতেছেন, কিন্তু আমার তো আর ওইটা ভাগ্য হয় নাই। তো আমাকে কি করতেন উস্তাদ, বলতেন বাবা এই জিব্বাটা এখানে উঠাইবা, এখানে লাগাইবা। ঠিক, আমি উস্তাদের কথা শুনে শুনে ওভাবে ওভাবে চেষ্টা করলাম, করতে করতে এক পর্যায়ে মোটামুটি আমার আরবি হরফগুলার সম্বন্ধে আমার অভিজ্ঞতা হয়ে গেল। তখন আমার উস্তাদ আমাকে চিন্তা ভাবনা করলেন যে এখন ইনশাআল্লাহ হেফজ সবক শুরু করবেন, মানে হাফিজি সবক যেটা।
এটা কতদিন পরে?
এটা হলো আমার 1 বছর পড়াশোনার বয়সের পর, 96-তে।
আচ্ছা আচ্ছা।
তো আমি আমাকে জানাইলেন, জানানোর পরে আমি বাড়িতে জানাইলাম, আব্বা আম্মা খুব খুশি শুইনা। এই এক বছর সময় যে আমার পারাইছে তখনও পর্যন্ত আমি মাদ্রাসায় কোনো কষ্ট করিনি। কষ্টটা এই জন্যই করতে হয়নি, আমি যেদিন ভর্তিটা হয়েছি ওদিনই সাথে সাথে আমার শিক্ষক যখন বললেন যে একটা ছেলে আমাদের এখানে নতুন ভর্তি হয়েছে, ওনার একটা লজিং এর প্রয়োজন, তোমরা কেউ কি আছো যে ওনাকে একটা লজিং দিতে পারবা ব্যবস্থা করে? তো একটা মেয়ে দাঁড়ায় বললেন যে হুজুর আমি পারবো ইনশাল্লাহ। তুমি পারবা কিভাবে? আমাদের বাড়িতে রাখবো, যদি আপনারা কিছু মনে না করেন আমি ওনাকে আমার সাথে করে দূরে দূরে নিয়ে আসবো, আবার আমার সাথে আমি নিয়ে যাবো, সবকিছু ওনাকে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ।
আচ্ছা আচ্ছা।
তো হুজুর ওনার কথা শুনে খুব খুশি হলেন, তখন ওনার সাথে আমাকে দিয়ে দিলেন। তো আমি কিন্তু এই এক বছর ওনাদের বাড়িতে ছিলাম, এই জন্য আমার তেমন একটা কষ্ট হয়নি। ওনারা আমার খুব ভালো জানতেন, খুব ভালোবাসতেন, বা এই মেয়েটাও আমাকে খুব কষ্ট করছেন, মেয়েটা আমার জন্য সে দিনের পর দিন এক একটা জিনিস আমাকে দেখাই দিতে হয়েছে। তাছাড়া প্রতিদিন সে আমাকে পড়াইতেন রাত্রে।
কি নাম ছিল মেয়েটার?
মেয়েটার নাম ছিল তাফসিনা।
তাফসিনা, ওকে।
আমি যখন ভর্তি হই তখন মেয়েটা দশ পারা হাফেজ হয়েছে,
মাশাআল্লাহ।
তো ওই সময় উনি আমাকে রাত্রে পড়ায় পড়ায় দিতেন, আমি ওই পড়াটাই মুখস্থ করে সকালে আইসা হুজুরে আবার শোনাইতাম, হুজুরে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে। যখন এই এক বছর পড়ায় যায় তখন আমি বাড়িতে জানানির পরে আমার আব্বা আম্মা খুব খুশি যে না আমার ছেলে হাফিজি সবক নিবেন। তখন আব্বাকে বললাম যে আব্বা এখন তো পাঁচ সাতশো টাকার প্রয়োজন, যেহেতু মাদ্রাসায় মিষ্টি খাওয়াইতে হবে সবাইকে।
হ্যাঁ, ওই সময়টা তো মিষ্টি খাওয়াতে হয়। আমার জীবনের ছোট একটা অভিজ্ঞতা আছে, মানে এরকম, যাই হোক, আমার বাবার ইচ্ছা ছিল আর কি আমি করোনা হবে যাবো। ওকে,
এক পর্যায়ে আব্বা নিজেও গেলেন, গিয়ে মিষ্টি খাওয়ায় আমাকে হাফিজি সবক দিলেন। তো আমার যখন দুই পাড়া হেজ্জ হয়ে যায় তখন কেন জানি হুজুর আমার বললেন যে না তোমার বোর্ডিং এ চলে আসতে হবে। অর্থাৎ তখন দেখতেছে যে আমি ঠিক মতো আগের মতো যে একটা পড়াশোনা ওইটা আমার মন মানসিক নাই, অর্থাৎ একটু মাথায় অন্যরকম বুদ্ধি এসে গেছে,
একটু পরিবর্তন আসছে।
হ্যাঁ, যেমন অনেক কিছু বুঝি এখন,
সেই জন্য বললো যে বোর্ডিং নিয়ে চলে আসো, এখন আর ওখানে থাকা যাবে না।
তখন দেখে গেছে প্রায় প্রায় মানে ক্লাস আমি অ্যাবসেন্ট করতাম বিষয়টা দেখে।
রুটিন কি ছিল আপনাদের, যে সকালবেলা ফজরের নামাজ পড়ার পর থেকে শুরু হতো?
যখন গ্রামের বাড়ি মাদ্রাসায় পড়তাম তখন আমাদের রুটিনটা ছিল সকালে নয়টা বাজে আমরা আসতাম বাড়ি থেকে, আসার পরে এই সকাল নয়টায় ক্লাসে বসতাম, আমাদের ক্লাস হইতো তিনটা পর্যন্ত, মাঝখানে আবার নামাজের বিরতি দেওয়া হইতো বা হালকা পাতলা কিছু নাস্তা পানি খাইতাম, খাওয়ার পরে আবার বসতাম, তিনটা বাজে আবার আমাদেরকে ছুটি দিয়ে দেওয়া হইতো, আর সারাদিনের জন্য আর উস্তাদ আমাদের কোনো খোঁজ খবর নিতেন না।
মানে প্রতিদিন ছয় ঘন্টা টানা, মাঝখানে শুধু নামাজের বিরতি,
নামাজের বিরতি।
সবাই তো দেখে দেখে মুখস্থ করত, আপনি কিভাবে করতেন?
আমি ওই যে ওই মেয়েটার সহযোগিতা, ওই মেয়েটা আমাকে একটা আয়াত বলে দিতেন, আমি একটা কয়েকটা বার মানে তেলাওয়াত করতাম।
আচ্ছা,
এভাবে ব্যবহার করে প্রতিদিন দুই পৃষ্ঠা বা আড়াই পৃষ্ঠা তিন পৃষ্ঠা সবক আমি মুখস্থ করতাম।
এভাবে আপনার মনে থাকতো?
হ্যাঁ, আমার প্রচন্ড মনে থাকতো। আমার আবার একটা ই আছে এখনো পর্যন্ত, আল্লাহ তালা আমার মাথার মধ্যে অসংখ্য জ্ঞান দিচ্ছে, এখনো পর্যন্ত আমার মনে হয় কেউ যদি একটা কথা আমাকে একবার বলেন ইনশাল্লাহ আমার এটা আজীবন আমার স্মরণে থাকি।
একটা সায়েন্টিফিক ব্যাখ্যা নিশ্চয়ই এর মধ্যে আছে প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে আমাদের সমাজে এরকম কোরআনের হাফেজ, সম্মানী ব্যক্তিত্ব এবং অন্ধ কোরআনের হাফেজ কিন্তু সংখ্যা কিন্তু কম নয়, এরকম আছে, অনেকেই আছেন। আমি আমার নিজের জীবন দশাতেও একজন হুজুর পেয়েছিলাম যাকে দেখেছি, তিনি অন্ধ ছিলেন এবং পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। কিন্তু একটা যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সায়েন্টিফিক্যালি একটা ব্যাখ্যা আছে যে আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় বলি আমরা, সেই ষষ্ঠ ইন্দ্রিয়র মধ্যে যে কোনো একটা ইন্দ্রিয় যদি অফ হয়ে যায়, অ্যাবসেন্স হয়ে যায়, তাহলে বাকি ইন্দ্রিয়গুলোর ক্ষমতা কেমন জানি বেড়ে যায়। হ্যাঁ, যাই হোক, আমরা সেই ব্যাখ্যাগুলোতে যেতে চাচ্ছি না। আমাদের যেই ভাই আজকে এসছেন তার জীবনের গল্প বলার জন্য, হাফেজ লালচান সর্দার, তার কথা অনুযায়ী তার স্মৃতিশক্তি খুব ভালো ছিল এবং এখনো আল্লাহর রহমতে খুব ভালো আছে। হ্যাঁ, তারপর
তো তখন আমার ওস্তাদ আমাকে বললেন যে বাবা তুমি বোর্ডিং এ চলে আসো। হুজুরে বলছে আমি লজিং বাড়িতে যাই, আমি বললাম যে ওই যে মেয়েটার সাথে আমি আসতাম যাইতাম বা আমাকে সহযোগিতা করতেন, এই মেয়েটাকে আমি খালাম্মা বলতাম। তা আমি বললাম খালাম্মা, হুজুরে বলছেন আমাকে আর আপনাকে বাড়িতে খাইতে দিবে না, আমাকে বলছে যে বোর্ডিং এ যাইতে গা, আমি বোর্ডিং এ চলে যাবো। তো ঠিক আছে, এতদিন আপনাদের এখানে ছিলাম, যদি আমার চলায় বা আমার কথাবার্তায় কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। তো এরা আমাকে কোনোভাবেই বিদায় দিবেন না। তখন ওই মেয়েটা বললেন ঠিক আছে তুমি আজকে থাকো, কালকে আমি ক্লাসে যাচ্ছি, যায় আমি হুজুরের সাথে আলাপ করুম নি, প্রয়োজন আমার আলাপে যদি না হয় আমি আমার আব্বাকে পাঠাইম। তো ঠিক থাকলাম, পরের দিন আমি আর ক্লাসও গেলাম না। মানে আমার নিজের কাছে একটু খারাপ লাগলো যে এরা এত আদর করে আমাকে, এত স্নেহ করে, আজকে এদেরকে ছাড়ে আমি চলে যাবো কে, আমি তো পড়াশোনা ঠিক মতো দিতেছি, তাহলে হুজুর আমাকে কেন এই বোর্ডিং এ নিয়ে আটকাবেন, এটা রহস্য কি? তো মনে মনে একটু কষ্ট হইলো, এই জন্য আমি পরের দিন আর ক্লাসে গেলাম না। তো মেয়েটা একা গেলেন, গেছে পরে ওরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার সাত্তার কই, ও বললেন হুজুর এই ঘটনা, ওনাকে বলে আপনি বলছেন যে আমাদের বাড়ি থেকে চলে আসতে, তাহলে ওনার সমস্যা কি, উনি কি এমন কোন অপরাধ করছেন? তো হুজুর ওনার বুঝাইলেন যে না অপরাধ নয়, তবে মূলত ইয়াত হয়েছে কি, যেমন এতদিন উনি একরকম ছিলেন, এখন একটু বড় হয়েছে, এক দ্বিতীয়তা মানে ওনার পড়ার চাপটা দিন দিন বাড়তেছে। এখন যদি আমার পাশে ওনাকে সবসময় রাখা যায় তাহলে আমি সাধ্যমতো চেষ্টা করতে পারবো ওর জন্য, কিন্তু ওর দূরে থাকা অবস্থায় ক্লাস টাইমে আর ওর জন্য আমি কতটুকু চেষ্টা করতে পারি? আর তুমিও তো একটা ছাত্রী, তুমি তোমার পড়াশোনার ফাঁকে ফাঁকে ওনাকে কতটুকু সহযোগিতা করতে পারবা? তো এই কথা বলার পরে উনি আবারও রিকোয়েস্ট করলেন। তারপরে ওনার একটা বড় ভাই ছিলেন, উনি যাইও রিকোয়েস্ট করলেন যে না হুজুর ঠিক আছে উনি থাকুক আর কয়েকটা দিন, আর ওর পড়ার সমস্যা হয় হোক কিন্তু ওনাকে সহযোগিতা করবেনি। তো হুজুরে দিলেন।
আচ্ছা আচ্ছা।
আবারও কয়েকদিন যাওয়ার পরে হুজুরে একই কথা, আবার না তোমার বোর্ডিং এ আসতেই হবে। তো তখন আর কোনো কথাবার্তা না বলে আমি আয়েশা বললাম, চিন্তা করলাম যদি হুজুর আবার মনে কষ্ট পায়, তখন যদি এই মাদ্রাসা থেকে হুজুর আমার বিদায় করে দেয় তাহলে তো আমাকে আর কেউ ভর্তি করবে না, কারণ আমি অন্ধ মানুষ, এমনি দেখে পড়তে পারি না, তখন তো আমার অন্য মাদ্রাসায় ভর্তি করবে না, তখন আমি পড়ুম কেমনি? আর এই মেয়ের দ্বারা তো আমার পরিপূর্ণ পড়া সম্ভব না, কারণ মেয়ের একদিন বিয়ে হয়ে যাবো, সে বড় মানুষ, তখন আমি কি করব? তো ঠিক আছে, ওনাদের কথা না শুনে আর কোনো কথা না বলেই আমি চলে আসলাম বোর্ডিং এ। তা আসার পরে হুজুরে কইলেন ঠিক আছে তোমার 300 টাকা করে প্রতি মাসে দেওয়া লাগবে। তা আমি আব্বারে জানাইলাম, পরে আব্বা কয়েকদিন দিলেন। দেওয়ার পরে এখন ওই আমার আব্বা আমার উপরে একটা চাপ এসে গেলেন, ওই যে আমার আব্বা যে মাজারের ভক্ত ছিলেন, আমার আব্বা গান করতেন প্রতি রাতে রাতে, আর আমার আম্মা নাচতেন ওইখানে যায়। তো এগুলো আমি আবার খুব ই করতাম যে মা এগুলো করেন না, মানুষ আমার লজ্জা দেয়। আসলে মানুষ আমাকে লজ্জা দেয় ক্লাসে বসে, ওই তোর মা ওইখানে যায় নাচছে, ওমন করছে, হিমন করছে, তুই মাদ্রাসে পড়ে কি হবে? এইসব কথা শুনলে আমার খুব কষ্ট লাগতো। তা আমি এগুলো বলতাম এদেরকে, এরা এগুলো কেন্দ্র করে আবার মাজার থেকে একটা চাপ আইছে যে ওনারে মাদ্রাসে পড়ায় কি হবে, ওরে মাজারে দিয়ে দাও, আমরা মাজারে বানাই নি, একদিন এও ছিল এও চলতে পারবে, অন্ধ মানুষ, এরকম পরামর্শ দিলে এখন আমার আব্বা আম্মা আমার মাদ্রাসে পড়াবে না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 3 মিনিট পরে আমরা আজকের যে অতিথি হাফেজ লালচান সর্দার, তাকে নিয়ে আমরা আবারও ফিরে আসবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে জীবনের গল্প। যদি এই অন্ধ হাফেজকে আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, তাকে এবং আজকে আরো একজন অতিথি আছে এখানে, আমরা তার সাথে তার জীবনের গল্পের যে সংযোগ সেটা আমরা একটু পরে আবিষ্কার করব। দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর।
Hello 8920. Close up. The closer, the better. প্রথম দেখা ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসাব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 তর্ক ভিড়ে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকের অতিথিকে নিয়ে যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে, যদি কিছু বলতে চান এবং একই সাথে আপনি যদি হ্যালো 8920 মেম্বার হতে চান, তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920। আমরা সবসময় বলে থাকি প্রতিটি জীবনের গল্পই আমাদেরকে কোনো না কোনো কিছু শেখায়। আজকের জীবনের গল্পটি শেষ পর্যন্ত আমাদেরকে এত সুন্দর একটা জিনিস শেখাবে, সেটা শেষ পর্যন্ত যদি আপনি আমাদের সাথে থাকেন তাহলেই হয়তো উপলব্ধি করতে পারবেন। সেই অর্থে আমি সবাইকে বলছি, শুধুমাত্র আপনি না, আপনি আপনার পাশের বন্ধুটিকেও বলুন এবিসি রেডিও টিউন করতে এবং আজকের এই অনুষ্ঠানটি খুব মনোযোগ দিয়ে শুনতে। আমাদের সঙ্গে আছেন হাফেজ লালচান সর্দার। ওকে, আপনার কাছে ফিরছি। তারপর
তখন কিন্তু আমার আব্বা আম্মা সিদ্ধান্ত নিয়ে নিলেন একেবারেই যে আমাকে মাদ্রাসায় পড়াবে না। তখন কিন্তু আমি মোটামুটি বুঝি, এখন আমি বলতেছি যে আব্বা আম্মা পড়াবেন না, আমার তো পড়তেই হবে, আমি যখন এটা আসছি ইনশাল্লাহ এই জায়গায় কি আছে আমার দেখতেই হবে, দিনে লাইন আমার অর্জন করতেই হবে যেভাবে হোক। এই পর্যায়ে যায় আমি করলাম কি, আমি ওস্তাদের যায়া বুঝাইয়া বললাম যে হুজুর এই ঘটনা, আমার আব্বা আম্মা তো আর আমাকে টাকা পয়সা দিবেন না, এখন হুজুর আমি কি করতে পারি আমাকে আপনি একটা পরামর্শ দেন। আমার মাথায় হাত দিয়ে হুজুরে বললেন, বাবা তুমি চিন্তা করো না, আমি আছি তো ইনশাল্লাহ, যদি আমাকে বাঁচাই রাখেন আল্লাহ, আমার তো ছেলে নাই, আমার দুইটা মেয়ে, তো তুমি আমার ছেলে, আজ থেকে অসুবিধা নাই, তোমার সম্পূর্ণ ব্যাপারটা আমি নিয়ে নিলাম মাথার মধ্যে, যাও তুমি চিন্তা করো না, তুমি পড়াশোনা করতে থাকো। তা আমি মাদ্রাসায় এসে ঠিকই পড়াশোনা করতেছি। তো হুজুর আমাকে কিভাবে সহযোগিতা করতেন, ওই যে বোর্ডিং এর যে 300 টাকা করে আমি দিতাম, এই টাকাটা আমার শিক্ষক তখন আমাকে মাফ করে দেন।
জি, হুজুর আপনাকে সহযোগিতা করতেন, ওনার নাম কি ছিল?
ওনার নাম ছিলেন হাফেজ মুজাম্মেল হক, ওনার দেশের বাড়ি হয় মানিকগঞ্জ।
ওকে,
তো এই হুজুর আমাকে টাকা নয় মাফ করে দিলেন, ওইখান থেকে আমাকে দুই বেলা খানা দিতেন, দুপুরে আর রাত্রে, সকালবেলা তো খানা নেই, তাছাড়া আমার তেল সাবান হাত খরচ কিছু হলেও লাগে। আমি হাত খরচ আগের থেকে খুব কম করতাম, কারণ অন্যান্য ছেলেরা যদি দেখতাম যে এখানে দাঁড়ায় তারা একটা মজা খাচ্ছে, আমি ওইখান থেকে সরে আসতাম, একটু দূরে থাকলে হয়তো আমার খাইবার মন চাইব, বা ছেলেরা আমাকে দিবেন, দিলে দুই দিন তিন দিন সে দিলেন, একদিন তো তাকে আমার দিতে হবে। তো এই জন্য আমি কি করতাম, সবসময় ওদের কাছ থেকে সরে আসতাম, আর সবসময় আমি পড়া নিয়ে ব্যস্ত থাকতাম, ক্লাস নাই, আমি মসজিদে যাই বৈশা বৈশা কোরআন শরীফ যেটুক মুখস্থ করছি ওইটুক খালি তেলাওয়াত করতাম। তো ওস্তাদ তখন আমাকে একটা চিন্তা ভাবনা করলেন যে ওর তো চলার রাস্তা, তখন কি করতেন, গ্রামে তো বিভিন্ন কোরআন খতম হয়, মিলাদ হয়, দোয়া হয়, এগুলাতে করতেন কি হুজুর আমাকে পাঠাইতেন, আমাকে দিয়ে যদি দেখা গেছে আরো দু একজন লাগে তখন অন্য ছাত্র দিতেন, নইলে আমাকেই দিতেন। তো ওইখান থেকে যে টাকাটা আসতো ওই টাকাটা আমি হুজুরের কাছে জমা রাখতাম, ওইখান থেকে 10 টাকা 5 টাকা করে নিয়ে নিয়ে আমি চলতাম, মাঝে মাঝে সকালে নাস্তা খাইতাম, আবার মাঝে মাঝে খাইতাম না, যে না এই টাকাটা আমার সঞ্চয় থাকুক, আমার জামা বানাইতে হবে, আমার লুঙ্গি কিনতে হবে, জুতা কিনতে হবে।
বাড়ি থেকে কি একেবারেই আপনার ভরণ পোষণ বন্ধ করে দেন?
না, তখন একেবারেই আমার ভরণ পোষণ বন্ধ, মানে এক কথায় তাদের সাথে আমার তেমন একটা রিলেশনই নেই।
আপনার অন্য ভাই বোন ছিল?
হ্যাঁ, ভাই বোন ছিল তখন।
কয় ভাই বোন?
7 ভাই বোন, আমার 5টা বোন।
সব আপনার পরে?
না, আমি 3 নম্বরে।
তারা কি বলতো?
তারা ওই আব্বা আম্মার মতেই চলতেন।
আচ্ছা,
এক পর্যায়ে একদিন মাদ্রাসার থেকে কেন জানি আমি বাড়িতে আসছিলাম, আসছিলাম কিভাবে, লাঞ্চের টাইম দিয়েছে নামাজের, ওই অবস্থায় আমি হুজুরে না কইয়া চলে আসছি, মানে অনেকদিন হয়ে গেছে, এখন আমার কেমন জানি মন চাইতেছে বাড়ির জন্য। তো চিন্তা করলাম হুজুরে যদি বলি, যদি হুজুরে মনে করেন যে আমি গেলে পরে আর আমার আব্বা মা আমাকে ছাড়বেন না, এই জন্য আমি হুজুরে না বলে চলে আসি। আসলে পরে 2 দিন কাটাইলাম, এখন বাড়িতে আসার পরে মাথার মধ্যে ঢুকলো যে এখন যে আমি চলে আসলাম, এখন গেলে যদি হুজুরে আমার মারে আর না রাখে তাহলে আমি কি করব। তখন আমার আম্মা খালি জিগায় কিরে তুই যাস না কে, তুই বাড়িতে কি করস, কি সমাচার? তা আমি আম্মারে কই যে আম্মা আমি কালকে যাব। এরকম করতে করতে 3-4 দিন কাটাইলাম। কাটানোর পরে একদিন আমার আম্মা আমাকে এত মারলেন,
ওই অবস্থায়,
হ্যাঁ প্রচুর মারলেন আম্মা, মারতে মারতে আমি এক পর্যায়ে দৌড় দিছি। আমার গ্রামে আবার কিন্তু আমি সম্পূর্ণ চলতে পারি, একবারে ভালো মানুষের মতো আমি চলতে পারি, আমার আমার বাড়ির পাশে যে খেত আছে এই খেতে চলে গেছি, খেতে যায় যে খেতের মধ্যে কাড়া দিছে মানুষ, খেতের পাশে ওই কাটার মধ্যে পড়ছি, হে নিয়ে আমার মা ধরছে, বাড়িতে আইনা আম্মা দাউল হয়েছে, আমার একবারে কাইডা লাইব, এখন তো আমি ভয়েতে পুরো অস্থির। তখন আমাদের পাশে যে মেম্বার আছে একজন, ওই মেম্বারের কণ্ঠটা আমি একটু শুনতে পারছি, মেম্বার বলল যে ওই বেড়িয়া তো পাগল হয়েছ কে, কি হয়েছে? এই শুনতে পাই আমি কইলাম কি, মুকলেশ ভাই আমাকে একটু বাঁচান, ভাই আমাকে একটু বাঁচান। তখন এই এলাকার সবাই আসে, আইসাহাইরা আমাকে আমার আম্মার হাত থেকে ছাড়ায়, আর আমার আম্মা তখন আমাকে মারতে মারতে একবার অজ্ঞান হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। তখন সবাই আমার আম্মাকে দইরা শোয়া পানি টানি ঢালার পরে আমার নানি আসে, নানি আসলে পরে নানি বুঝায় টুজায় শান্ত করে, তখন আমি বাড়ি থেকে না কই চলে যাই আবার মাদ্রাসায়। গেলে পরে হুজুরও খুব রাগ করলেন, তো রাগ করার পরে আমি হুজুরের কাছে মাপটাপ চাইলাম, আবার সে আগের মতো পড়াশোনা আবার করতেছি। করতে করতে এক পর্যায়ে 98 সালে যখন বন্যা হয়, এই বন্যার সময় আমি বাড়িতে আসিনি, ওই মাদ্রাসায় ছিলাম, টোটাল মাদ্রাসা বন্ধ, শুধু আমি একা মাদ্রাসায়, আর এলাকার কয়েকটা ছাত্র ছিল ওরা এসে যায় খোঁজ খবর নিতেন। তো হুজুরও বাড়িতে চলে যাবেন, যে সহকারী শিক্ষক ছিল ওনাকে বলে গেছে যে ওনার খাওয়া দাওয়ার যে বাজারটা প্রতিদিন লাগবে, যেখানেই থাকো তুমি বাজারটা করে দিয়ে যাবে ওনাকে। তো হুজুরে বাজারটা করে দিয়ে যায়, তো বাজারে মসজিদ আবার হুজুরে ইমামতি করতেন, তো ওইখানে আমি আজান দিতাম, ওই সহকারী শিক্ষক যদি নিয়মিত আর না আসতে পারতেন, যেদিন না আসতেন ওদিন আমি নামাজও পড়াইতাম, আর ওই মাদ্রাসায় খাইতাম থাকতাম। তো এক পর্যায়ে দিয়ে প্রচুর পানি বেড়ে গেল, তখন 99 সালে আমার ওস্তাদের চাকরিটা চলে যায়, তখন আমার 26 পারা হয়ে যায়।
কোন ওস্তাদের চাকরি চলে যায়?
ওই যে ওস্তাদ আমাকে সহযোগিতা করতেন।
কেন চাকরি চলে গেল?
আমাদের মাদ্রাসায় অনেক বড় বড় ছাত্র ছিলেন, তো এক পর্যায়ে যায় আর সবাই হুজুরের কেমন একটা বিরোধিতা করতেন, মানে হুজুরের শাসন করলে ওরা মানত না, বা হুজুরের একটা কথা বললে ওরা ওই কথাটা মানতে চাইতেন না বড় ছাত্র। তো এই পর্যায়ে সবাই কমিটির কাছে খালি হুজুরের বিভিন্ন রিপোর্ট দিতেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
চাকরিটা চলে যাওয়ার পর আমি বললাম, হুজুর আমি এখন কি করব? তো হুজুরে বললো, বাবারে আল্লাহর কাছে বলো আল্লাহ আছে উপরে একজন, আর আমি তোমার জন্য দোয়া করব। তো হুজুরে আসার পরে ওই মাদ্রাসায় পরে নতুন একটা শিক্ষক আসলেন। আসার পরে দেখলাম যে ওই সহযোগিতাটা ওই শিক্ষক আমাকে অতটা করেন না বা সময় অতটা দেন না। তখন মাদ্রাসার থেকে আমি আবার বাড়িতে যাই। বাড়িতে যাই, খোঁজ করতে করতে আমার একটা মামাতো ভাই ঢাকায় পড়তেন, ওরে পাইলাম একদিন। পায়া ওর সাথে আলাপ করলাম যে ভাইয়া এই তো ঘটনা, এখন আমি কি করুম, আমি তো যা পড়ছি তা তো আবার বইলা যাইতেছি। তো আমারে আবার নিয়ে আসলেন ঢাকায়। আইনা আমার এই আম্মার একটা খালাতো ভাই ছিলেন, তখন উনি আজিমপুর ছাপরা মসজিদে চাকরি করতেন। উনি আবার খুব একজন ভালো মানুষ ছিলেন। তো ওনার কাছে নিয়ে আসার পরে উনি বললো, ঠিক আছে অসুবিধা নাই আমি দেখতেছি। তো ওনার একটা বন্ধু ছিল নীলক্ষেত, তো এই নীলক্ষেতে আমাকে পাঠাই দেন। আর হুজুরে ফোন করে দিয়েছেন যে হুজুর এই ঘটনা, আমি একটা ছাত্র দিলাম, আপনি একটু রাখেন, উনি আমার খুব কাছের লোক। তো হুজুরে রাখলেন, তখন ওই ভিতরে যে খরচটা লাগে সম্পূর্ণ উনি বহন করে। এখন আমার হাত খরচটা এটা তো আর কেউ দিচ্ছেন না। এদিকে ওদিকে খোঁজ খবর নিতেছি, মানুষের সাথে আস্তে আস্তে কথা বলে বলে পরিচয় হই। তো এক পর্যায়ে যায় আমার দুইটা টিউশনি হয়, 300 টাকা করে আমাকে দেন টিউশনিটা কি, নীলক্ষেতে মার্কেটের ভিতরে দুইটা দোকানে আমি প্রতিদিন সকালবেলা যায় 15 মিনিট করে কোরআন তেলাওয়াত করি। তখন আমি ওই যে নাস্তা খাওয়ার টাইমটা নাস্তা না খেয়ে ওইখানে যাই, আমি এই কোরআন তেলাওয়াত করতাম, আর ওই টাকাটা আসতো ওইটা দিয়ে আমি বিভিন্ন জামা কাপড় জুতা টুতা বা
600 টাকা,
হ্যাঁ 600 টাকা দিই। এক পর্যায়ে ওই মাদ্রাসার থেকেও আমার পড়াশোনা হলো না, ওইখানে মাত্র আমি দুই পারা পড়ছি। দুই পাড়া পড়ার পরে ওইখান থেকে আমার আবার চলে যেতে হয়, আবার একটা হুচ্ছটা আমার জীবনে। এখন আমি কোথায় যাই? তখন আমি আবার ফিরে ওই মামাতো ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে আমি মুন্সিগঞ্জে চলে যাই। তখন মুন্সিগঞ্জে এক শিক্ষকের সাথে যোগাযোগ করে ভর্তি হই ওইখানে। ওইখান থেকে আমি মোটামুটি শেষ করি।
কত বছর লাগলো আপনার শেষ করতে?
6 বছরের মতো।
6 বছর, সাধারণত 3 থেকে 4 বছর সময় লাগে প্রত্যেকের। তো আপনার এরকম আপস এন্ড ডাউন এবং এত কষ্ট সবকিছু করে আপনি শেষ পর্যন্ত 6 বছরে শেষ করলেন?
হ্যাঁ, টোটাল 6 বছরের ভিতরে আমি কোরআন শরীফ শেষ করি, একবারে শুনানি সহ। এর ভিতরে শুনাইছি আবার 2 বছর, আর 4 বছর সময় আমি সবক পড়ছি।
কত সালে এটা কমপ্লিট করলেন?
2001 সালে।
2001 সালে, এখন হচ্ছে 2014, তার মানে 13 বছর আগে আপনি এটা কমপ্লিট করেছেন।
কমপ্লিট,
ঠিক আছে। হাফেজ হলেন আপনি, তারপর?
হাফেজ হওয়ার পরে আমি ঢাকায় আসি, যে আমার নেট হলো তখন যে আমি আবার একটু জামাতখানায় পড়াশোনা করব। সেটা হলো যে আমি তো কোরআনের হাফেজ হইলাম, কিন্তু কোরআন শরীফের মর্ম তো বুঝতে পারলাম না এখনো। তা আমি তখন ঢাকায় চলে আসি। ঢাকায় আসি হলো মধ্যবাড্ডায়, এক মাদ্রাসায় ভর্তি হইলাম। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি বাড়িতে গেলাম। তখন কিন্তু আমার আব্বা আম্মা আবার মোটামুটি আমাকে এখন একটু বুঝে, মানে ওই যে আগের যে জায়গাটা ছিল ওইখান থেকে আম্মা একটু ফিরে আসছে। আবার ওই যে আমার যখন হাফিজি শেষ হয়, হাফিজি শেষ হইলে কিন্তু সাধারণত হাফিজি মাদ্রাসায় একটা পাগড়ি দেয়। তো ওই পাগড়িটা দেওয়ার সময় আব্বাকে দাওয়াত করছেন, হেরা গেছেন আব্বা। যাওয়ার পরে আব্বা দেখলেন যে ওইখানে এত সম্মান আমার আব্বার। তখন আমার আব্বা বুঝতে পারলেন যে আসলে এই ছেলের আমি মূল্য করি না, এটা তো আমার আসলে মারাত্মক ভুল। তখন আমি বাড্ডায় ভর্তি হওয়ার পরে এখন দেখলাম কি আমার আব্বার মানে আগের তুলনায় আর্থিক অবস্থা একেবারেই কমে গেছে। এখন এখন যখন আমি ঢাকায় ভর্তি হলাম, তখন তো জামাতখানে ভর্তি হলে অনেক টাকা লাগে। তো এখন দেখা গেছে মাসে আমার পিছনে প্রায় 1,500-2,000 টাকার মতো খরচ হয় প্রতি মাসে। তখন আমার আব্বা আম্মা কি সিদ্ধান্ত নিল যে আমার ওই দুইটা বোনের পড়াশোনা বন্ধ করে আমাকে পড়াবেন। আমি কইলাম, না মা, ওর পড়াশোনা বন্ধের প্রয়োজন নাই, ওরা পড়বে, ওরাও পড়বে, আমিও দেখি ইনশাল্লাহ, যদি পারি পড়বো, না পারি নাই, কিন্তু ওরা পড়বে। ওদেরকে যদি আজকে আব্বা পড়া বন্ধ করে দেন, একদিন তো ওরা আমাদেরই গাড়ের পূজা হইয়া দাঁড়াবে, সমাজে অশিক্ষিত মেয়ে হলে তাদের কি কারা দেখবে। তখন আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমি দেখি একটা চাকরি বাকরি পাই কিনা, আর সামনে পড়াশোনা করব না। তখন আমি মুন্সিগঞ্জ চলে যাই, আবার যে ওস্তাদের কাছে পড়তাম ওই ওস্তাদের সাথে আমার এই ব্যাপারটা শেয়ার করলাম। শেয়ার করার পরে ওস্তাদ আমাকে বললেন, ঠিক আছে, তোমাকে তো আমরা ওই সময়ই একটা চিন্তা ভাবনা নিছিলাম যে তুমি হেজ শেষ করার পরে তুমি আমাদের এখানে থাইকা যাও, তুমি যদি চাও শিক্ষক হিসেবে আমরা নিয়োগ দিব তোমাকে। ওইখানে আমার চাকরি হয়, চাকরি করতেছি। তখন দেখতেছি এক সময় শিক্ষকদের খানা এত ভালো, মানে আমরা মাদ্রাসায় টোটাল শিক্ষক ছিলাম 19 জন। তো আমাদের খানাটা হয়তো এক, আর বোর্ডিং এ যে বাকি 350 ছাত্র খাইতেন ওদের খানাটা হয়তো আলাদা। এখন দেখতাম যে আমাদের 19 জনের জন্য যে খানাটা পাক করা হয়, ম্যাক্সিমাম 50 জন লোকে খাইতে পারে।
ওরে বাবা,
বা এই খানাটা যদি ওই 350 লোকে বন্টন করে দেয় তাহলে ওদের খানাটা অনেক সুন্দর হয়, তরকারিটা অনেক সুন্দর হয়। কিন্তু ওদের তরকারিটা এরকম হয় মাঝে মাঝে, অনেক ছাত্ররা ভাত খায় না, ভাত ফালাই দেয়। তা আমি বিষয়টা পড়ায় পড়ায় চোখে তো আর দেখতাম না, কিন্তু ক্লাসে পড়ায় পড়ায় ছাত্রদেরকে ডাইগা ডাইগা জিজ্ঞাসা করতাম, বাবা ভাত খাইছ, তরকারি কেমন হয়েছে? তোরা বলতেন, হুজুর ভাত খাই নাই বা ফালাই দিছি, তরকারি ফালাই দিছি, দুধ কিনাই না খাইছি, কি সমস্যা? বলো এ ঘটনা, আচ্ছা ঠিক আছে, কালকে তোমার তরকারিটা আমাকে দিও। তরকারিটা খায় দেখলাম এ তরকারি মানুষ খায় না, তাহলে আমরা এত ভালো খাইমু আর ওরা এরকম খাবে কেন? ওরাও তো মানুষ, নাই আমরা চাকরি করি, ওরা পড়াশোনা করে। এই তো কওমি মাদ্রাসা কিন্তু অ্যাকচুয়ালিও মানুষের সহযোগিতায় চলে, এটা কিন্তু এই টাকাগুলো তো আমাদেরকে দেন না, এই টাকাটা দেন ছাত্রদেরকে, আর সেই ছাত্রদের টাকাগুলো আমরা এইভাবে খাবো আর ছাত্ররা না খেয়ে থাকবে, এটা কি মন কথা? তাহলে তো এটা মানুষের কাজ না, আমরা দিনই প্রতিষ্ঠানে আছি, তাহলে আমাদের দ্বারা কি দিন প্রচার হবে আর আমাদের কাছ থেকে ছাত্ররা কি শিখবে? আমাদের আমলও যদি না থাকে, তখন আমি এক পর্যায়ে মাদ্রাসার সেক্রেটারি থাকতেন ঢাকায়, উনি যখন মাদ্রাসায় গেলেন, যাওয়ার পরে আমি বললাম যে দাদা এরকম এরকম একটা ঘটনা, এখন আপনি যদি মনে কিছু না করেন, আমি চাচ্ছিলাম যে আমাদের শিক্ষকের খানাটা আর ছাত্রদের খানাটা এক জায়গায় পাক হবে, কেন? তখন আমি সম্পূর্ণ ঘটনাটা খুলে বললাম যে এরকম এরকম। তখন আমার এই কথাটা প্রিন্সিপাল সাহেব আর ওই সেক্রেটারি সাহেব ওনারা দুজনে বাস্তবায়ন করলেন। তখন কিন্তু বাকি যে 18 জন শিক্ষক ওনারা আমার বিরুদ্ধে কেমন জানি একটু ই হয়ে গেল। এক পর্যায়ে দেখলাম কি, এখন ওই যে 19 জনের খানা যে একেবারে আসে, এখন তো আর ওরকম খানা আসে না, এখন তো আসে সীমিত খানা। এখন দেখা যায় কি, আমি পড়ায় পড়ায় আমি তো হেলস খানার শিক্ষক, আমি আস্তে আস্তে ওনারা দেয় খানা দানা শেষ হয়ে যায়, আমি পড়ায় পড়ায় খানা পাই না। তো না পাইলে আবার যায় বোর্ডিং এ বাবুর্সির কাছে অভিযোগ করি যে চাচা ভাত থাকলে আমাকে দুইটা ভাত দেন, আবার আমি তো খাই নাই এখনো, তো বোর্ডিং থেকে আইনা আইনা খাই। তো একদিন দুই দিন বাবুর্সি আমার এই বিষয়টা ফলো করলো, করার পরে বললো যে বাবা তুমি তো এইভাবে চলতে পারবো না এখানে। আমি বললাম আঙ্কেল আমি কি করতে পারি এখন, আমি তো অন্ধ মানুষ। তো উনি বললেন যে তোমাকে আমি একটা লজিং এর ব্যবস্থা করে দিই। বললাম দেন, বা সেটা আমি হুজুরের লগে আলাপ করে জানাইনি, মানে যিনি আমাদের প্রধান শিক্ষক ছিলেন প্রিন্সিপাল, বললো ঠিক আছে। ওনার সাথে আলাপ করার পরে উনি বললেন ঠিক আছে, উনি কোথায় লজিং দিবেন? তো ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বললেন যে আমার বাড়িতে তোমাকে আমি রাখবো। তো আপনার বাড়িতে রাখবেন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো যে তুমি আমার মেয়েকে পড়াবা। আমার একটা মেয়ে আছে, তখন কিন্তু মেয়েটা ক্লাস 9 পড়াশোনা করেন।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিলেন তাহমিনা। তখন উনি আমাকে দায়িত্ব দিলেন যে তুমি আমার এই মেয়েটাকে একটু কোরআন শরীফ শিখাইবা আর তুমি আমার বাড়িতে খাইবা। ঠিক আছে, হুজুরও মাইনা নিলেন, আমি খাইতেছি ওই বাড়িতে আর ওই মেয়ের পড়াশোনা শিখাইতেছি। তো এক পর্যায়ে ওই মেয়ের উচিলায় আমার টিউশনির ব্যবস্থা হয়ে যায়, ওইখানে 8 মেয়ের পড়াই প্রতিদিন। আবার মাদ্রাসার থেকেও আমাকে বেতন দেন 4,200 টাকা, মোবাইল বিল দেন প্রতি মাসে 300 টাকা। ওদিকে আবার 8 মেয়ের পড়ায় আমি 2,400 টাকা পাইতেছি। আর তাছাড়াও মানে এলাকার মধ্যে এতটা আমাকে ভালোবাসেন মানুষ,
সবাই আপনাকে শ্রদ্ধা করত, ভালোবাসত, সেটাই স্বাভাবিক, আমরাও সেটাই করি। আমাদের অনুষ্ঠানের শ্রোতারা যে কমেন্টস গুলো করছেন ফেসবুকে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রিয় শ্রোতা যে এটাই হওয়া উচিত। কারণ একজন মানুষ তার সীমাবদ্ধতাকে উত্তরে যখন সে মানুষ হবার চেষ্টা করে তার কাজ এবং কর্মের মধ্য দিয়ে, তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধটা এমনিতেই বেড়ে যায়। আপনার যে সময়টার কথা শুনছি আমরা জীবনে, সেটা খুব সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তটা শেষ পর্যন্ত আপনার জীবনে কি হয়ে এসেছে সেটা আমরা ধীরে ধীরেই জানবো, একটা সংবাদের বিরতি নেব। তবে তার আগে আপনাকে একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আমাদের শ্রোতারা অনেকক্ষণ ধরেই আপনার কাছ থেকে পবিত্র কোরআনের কোন একটা অংশ শুনতে চাচ্ছেন, আপনি যদি আমাদেরকে একটু শোনাতেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই যাতিল বুরুজ, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, উতিলা আসহাবুল উখদুদ, النار ذات الوقود, إذ هم عليها قعود, وهم على ما يفعلون بالمؤمنين شهود, وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد, الذي له ملك السماوات والأرض, والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق.
إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله العظيم.
মাশাআল্লাহ। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আমরা আবারও ফিরে আসব হাফেজ লালচাঁদ সর্দারের জীবনের গল্পে। ঠিক 12:06 ফিরব। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আজকের এই অতিথিকে, এই অন্ধ হাফেজকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রথম দেখা ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা। এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস, নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় এখন 12:06। আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার অতিথি হাফেজ লালচাঁদ সর্দার। তার জীবনের গল্পে আমরা ফিরে যেতে চাই, আর আপনারা যারা আপনাদের জীবনের গল্প হ্যালো 8920 তে এসে বলতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের হ্যালো 8920 তে। প্রিয় শ্রোতা, এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি যে কাজটি করবেন, আমাদেরকে ফোন করবেন। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, এবং বলার পরে আপনার যা বলার আছে সেটা আপনি বলবেন আপনার জীবনের গল্পের সারাংশ 2-3 মিনিটে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আরেকটি পদ্ধতি, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ওকে, ফিরছি আপনার কাছে। আপনি যে জায়গাটিতে ছিলেন তারপর?
হ্যাঁ, তখন ওই যে মানে লজিং এ খাচ্ছি
জি,
তখন কিন্তু আমার মোটামুটি খুব ভালো পয়সা, প্রতি মাস গেলে ম্যাক্সিমাম 15-20 হাজার টাকা আমি ইনকাম করি। রমজান মাস আসলে পরে তারাবি পড়াইলে পরে 30-35 হাজার টাকা আমার ইনকাম হয়ে যায়। তো 1 বছর তারাবি পড়াইলাম, ঈদের মধ্যে বাড়ি যাবো, তখন আমার কাছে টোটাল টাকা হলো 38,000 টাকা।
জি,
টাকাটা নিয়ে যখন বাড়িতে যাই, যাওয়ার পরে আমার আম্মার হাতে দিই, টাকাটা দিলে পরে আমার আম্মা খুব খুশি হন। তো এখন টাকাটা দিয়ে কি করব? তো আমি আমার আম্মাকে বললেন যে মা, একটা কাজ করি আমরা, যে টাকাটা দিয়ে আমরা একটা জমি কেনার চেষ্টা করি। তখনই আবার পাশাপাশি আমার এক চাচা একটা জমি বিক্রি করবেন আমাদের বাড়ির পাশেই, জমির দাম আসলো 44,000 টাকা। এখন আমার তো ওইখানে টাকা 38,000 টাকা, তার ভিতর থেকে আরো 3,000 টাকা খরচ হয়ে গেল, টাকা আছে 35,000 টাকা। তখন আমি মারে বললাম যে ঠিক আছে মা, আপনারা কথাবার্তা বলেন। তো আমি কিন্তু আবার এখানে একটা কথা কি, আমার আব্বার সাথে কিন্তু আমি কখনো তেমন একটা কথাবার্তা বলতাম না, এমনি হয়তো সামনে পড়লে সালাম দিতাম, আব্বা কেমন আছেন বা কি সমাচার, এইটুকুই। যাই কিছু বলতাম, ভালো খারাপ সব কিছু আমার মায়ের সাথে আমি বলতাম। এক মাস পরে আমার তো আবার বেতন হইতেই আছে, হইলে পরে আমি ওই বাকি 9,000 টাকা আপনাদেরকে দিয়ে দিব, বলার পরে আমি জমিটা ইনশাল্লাহ কিনি। কিন্তু এর ভিতরে একটা ঘটনা গড়া যায় কি, আবার যে মেয়েটাকে পড়াইতাম, আদর্শে একটা মাহফিল হয়, ওই মাহফিলের ভিতরে আমি কয়েকবার কোরআন তেলাওয়াত করলাম।
আচ্ছা,
এগুলা শুনে মেয়ের কাছে খুব ভালো লাগছে। তো ওই সময় তো আর জানতাম না, কিন্তু পরে জানতে পাইলাম। আমি কিন্তু আগে আরেকটা জিনিস ছিল কি, আমি মেয়েদেরকে খুব ভয় পাইতাম। তো ওই মেয়েটাকে আমি জাস্ট পড়াইতে যাইতাম, পড়াই খালি চলে আসতাম, ওর সাথে আর দ্বিতীয় কোন কথাবার্তা বলতাম না। এক সময় মাদ্রাসা বন্ধ, 15 দিন বন্ধ দিলেন, সবাই চলে গেল, আমি আর গেলাম না। আমার দায়িত্ব দেওয়া হলো যে তুমি এই 15 দিন আজান দিবা, নামাজ পড়াইবা। তখন আমি ওইখানে থাকতেছি আর ওই আজান দিতেছি, নামাজ পড়তেছি। তখন ওই মেয়েটাকে আমি বললাম যে তাহমিনা একটা কাজ করবো, নি এতদিন তো তোমাকে আসরের সময় পড়াইছিলাম, এই 15টা দিন তুমি সকালবেলা 9টা বাজে মাদ্রাসায় চলে যাইবা। যেহেতু আমি একা, মাদ্রাসাও দেখতে হয় বা কে কখন একটা মাদ্রাসায় একটা দরকারে আসে, তখন আমাকে না পাইলে মাদ্রাসায় তালাবদ্ধ দেখলে সমস্যা। তো তুমি একটু কষ্ট করে বোন, বাকি যে মেয়েগুলো আছে ওদেরকে নিয়ে মাদ্রাসায় চলে যাই। বলে আচ্ছা ঠিক আছে। তো পরের দিন থেকে ও মাদ্রাসায় আসে, 1 ঘন্টা পরে ওদেরকে ছুটি দিয়ে দিই, ওই দিন চলে গেল। পরের দিন ওরা 9টা বাজে আসে, কিন্তু ওই দিন ওই মেয়েটা 8:30 বাজে এসে পড়ছে। ঘুমাই আসছিলাম, আমার ঢাক দিছে, কি ব্যাপার তুমি এত সকালবেলা আর কোন শব্দ না দিয়ে কিছু না করে তুমি মাদ্রাসায় ঢুকে গেলে ভিতরে? তোমাদেরকে তো আমি বারান্দায় পড়াই, তোমাকে তো মাদ্রাসায় ভিতরে ঢুকা নিষেধ। কনা হুজুর আমার একটু আগে ক্লাসে যাইতে হবে, এই জন্য আমি একটু আগে চলে আসছি আজকে। তো আগে চলে আসছে, এখন তোমাকে আমি এখন পড়াইমো, আবার কতক্ষণ পরে ওই মেয়ের আসবো, হ্যাগো পড়াইমো, তাহলে তো সমস্যা, আমার আর বাকি কাজ আমি কখন করবো? বসে বসে এক পর্যায়ে উনি আমাকে বললেন, হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম কিন্তু বলতে সাহস পাইতেছি না। আমি কি কেন বলতে পারো? বলো কি, কারণ আজকে বলবো না কালকে আমি আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে বলুন। ও বৈশা রইলে, পরে 9টা বাজলো আর সকল মেয়েরা আসলো, সবার একসাথে পড়াইলাম। পরের দিন সকালবেলা আবারও সে 8:30 বাজি, কি রে তুই আবার আজকে এই সময় এলি কে? তখন আমি একটু রাগ করলাম। পরে ও আম নিয়ে আসছে, পাকা আম, তাই না, ওই আম কাটছে, আম কাইডা আমার গুলো হুজুর আম খান। তখন আমি জিজ্ঞাসা করলাম, আম আনলা কোত্থেকে? কামগো গাছের আম। তো খাইলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি না একটা কথা বলতে চাইছিলা, বললা না তো? হুজুর কালকে বলুন। আচ্ছা ঠিক আছে। তখনও কিন্তু আমার মাথার মধ্যে কোনো কিছু ঢুকে নেই যে কি বলতে চাইছি। পরের দিন আর উনি পড়তে আসে নাই, বাকি মেয়েরা আসছে ওদেরকে পড়াইছি। পড়ানোর পরে আমি দুপুরবেলা ওদের বাসা খাইতে গেছি, খাওয়া দাওয়া আমি ওদের রুমে ফ্যান সারছে, ফ্যান সারা ও যে এনে খাইছি ওই নিয়ে আবার শুয়েছি। ঘুমায় যাওয়ার পরে কারেন্ট গেছে গা, ও আবার পাশে বসে বসে বাতাস দিছে, কিন্তু আমি এই ঘটনাটা জানতাম না, আমি তো ঘুমিয়েছিলাম। এদিকে আসরে আজানের সময় ওভার হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, আর তো এক মুসল্লি গেছে খুঁজতে খুঁজতে। জায়া যখন এই মেয়েরা আমার এই ঘরের মধ্যে দেখছে, মুসল্লি তো পুরো একবারে গরম, হুজুরে এই কাম, হ্যারে দিছে নামাজ পড়াইবার লিগিয়া, অবস্থা জটিল, পুরো আমার উপরে গরম। আমি সাথে সাথে আইলাম, আয়া হ্যারে ডাক দিয়া বয়া চা খাওয়াইলাম, দাদা এই কথা আর কাউরে বললেন না ভাই, সরি আমি আসলে জানতাম না আমার এইভাবে ঘুমে ধরে যাইবো ভাই, আপনার যদি একটা ছেলে হইতো আপনি মাইনে নিতেন না, তা আমি আপনার ছেলের বয়সী এক হিসাবে, দাদা হইয়া যদি এই জিনিসটা মানুষের শুনান, দেখেন মানুষ আমার এত সম্মান করে, বিষয়টা কি চোখে দেখবে? তো উনি বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি এটা তোমার লোক জাস্ট রহস্য করলাম, তোমার তো আমরা ভালো করে চিনি জানি। পরে আর হেরা এটা কোনো প্রকাশ করলেন না। তো বিকালবেলা খাইতে গেছি, পরে ওনার মা বাসায় নাই, উনি আমার খাওয়াইল। তখন উনি বলল যে হুজুর কথাটা হচ্ছে কি, বলতে সাহসও পাচ্ছি না আপনি কোন পর্যায়ে নিবেন, বা যদি আব্বা বা আম্মা শুনতে পায় তাহলে তো আমার মাইরেই ফেলাইবো, তবে আপনার কাছে আকুল আবেদন যে আপনি কথাটা বলার পরে আপনি আমার কথাটার উত্তর দেন কিংবা না দেন, কিন্তু আমার আব্বার কাছে বলবেন না। বললাম ঠিক আছে বলবো না। বলেন সে কথাটা হলো আমি আপনাকে আসলে জাস্ট ভালোবাসতে চাই। তখন আমি বললাম ঠিক আছে, কিন্তু তারপরে এখানে একটা বিষয় আছে বইনে, তোমার আমি ছোট বোনের মতো জানতাম, তোমাদের বাসায় আমি খাইতাম, তোমার আব্বারে আমি তো বাপের মতো শ্রদ্ধা করি আমি, আজকে যখন তোমার কাছ থেকে এরকম একটা অফার, আমি এক তো হয়েছি একজন অন্ধ মানুষ, দ্বিতীয় সমস্যা হয়েছে যে আমার বাবা মার আর্থিক অবস্থা তেমন ভালো না, তৃতীয় হয়েছে আমার চেহারার ফেস কাটিং ও তেমন ভালো না, চতুর্থ তুমি 3টা ভাইয়ের একটা বোন, এই বিষয়টা কি কোনোদিন তোমার ভাইরা মেনে নিবেন? আর মানুষে শুনলে আমাকে কি বলবেন? এটা তো সম্ভবই না, আমি তোমার আব্বার কাছে বলবো না ঠিক আছে, কিন্তু আমি এটা মেনে নিতে পারলাম না, এটার জন্য তুমি আমাকে মাফ করবা। এই কথা বলে আমি ওইটা আয়সা পড়ি, আয়সা পড়ার পরে ওনারটা ওনার ভিতরে, আমারটা আমার ভিতরে, ঠিক সে আগের মতো ওনাকে আমি পড়াইতেছি আর আমার ক্লাস রুটিন আমি ঠিক মতো করতেছি। তখন এভাবে এভাবে করে কিন্তু 2004 পারায়া যায়। 2004 সালে এর ভিতরেই কেমন জানি আমারও একটা মন ওর প্রতি আবার গেল, যে মেয়েটা এভাবে বললো, আমি অন্ধ মানুষ দেখি না, ইনশাল্লাহ চেষ্টা করে যদি আল্লাহ কবুল করে। তো এক পর্যায়ে আমার আব্বা আম্মাকে আমি বিষয়টা জানাই। তখন মাইকুলো ঠিক আছে বাবা আমি যামো এক সময় দেখার পরে, তারপরে একটা কিছু তোমাকে বলবো, তবে বাবা এরকম কিছু করো না যাতে মানুষ আমার মুখের উপরে লজ্জা দেয়, কারণ তুমি অন্ধ মানুষ, তোমার ঘরে যদি একটা নগণ্য মেয়ে আসে তাহলে মানুষ আমাকে বলবে কি যে আসলে ছেলেটা চোখে দেখে না দেখে বাবা মা একটা কোন রকম মেয়ে এনে দিছে। তখন আমার আম্মা একদিন আসেন আমার মাদ্রাসায়। মেয়ে দেখার পরে এদেরও পছন্দ হয় মোটামুটি। এরা কথাবার্তায় একমত প্রকাশ করে মেয়ের বাবা মা বা আমার বাবা মা। মেয়ের বাবা মারও কত হলো, ঠিক আছে আমার মেয়ে যখন ইচ্ছা করে অফার দিছে আমরা এতে কোনো দ্বিমত নেই। তখন মেয়ের বাবা মা আবার আমাদের বাড়িতে আসেন, বাড়িঘর দেখেন, ওইখানে একটা কথা নিয়ে কি কথাটা, যে কথাটা আমার মা কিন্তু আমাকে প্রকাশ করে বলে নাই, এখনো পর্যন্ত বলে নাই। এক পর্যায়ে যায় আমার মার সাথে আর মেয়ের মার সাথে দুজনের সাথে একটা কথায় কাটাকাটি হয়। তখন কিন্তু আমার মা বলেন, যদি আমার ছেলে আমার পেটের সন্তান হয় তাইলে আপনার মেয়ে আনবে না ইনশাল্লাহ। আর মেয়ের মা বলছে, যদি আমার মেয়ের আমি সৎ ভাবে জন্ম দিয়ে থাকি তাহলে ইনশাল্লাহ আপনার ছেলের কাছে আমার মেয়ের যেভাবেই হোক আমি বিয়ে দিব। তখন কিন্তু আমি বাড়িতে ছিলাম না, মেয়ের মা আইসা আমার কাছে এই বিষয়টা বলছেন এভাবে করেছে। সে হয়তো আমাকে মনে করছিল এটাই যে এভাবে বললে হয়তো ছেলেটা আমাদের ভর্তি একটু ই হবে। তখন এই কথা শোনার সাথে সাথে আমার মাথাটা কেমন জানি গরম হয়ে গেল, যে আমার মা যখন এতটুক বড়াই করে বলছে, আমার মা যাই করুক না কেন কিন্তু সে তো আমার মা, আর আমার মাকে আমি খুব শ্রদ্ধা করি, আগেও করছি এখনো করি। মেয়ের মার কথাটা শুনে আমার মাথাটা অত্যন্ত গরম হয়ে গেল। আমি আমার মায়ের সন্তান, আমি বিয়ে না করলে বেরিয়ে কিভাবে বিয়ে দিব হের মাইয়ার আমার কাছে? এটা কি হইতে পারে নাকি? আমি কি হের মাইয়ার এমন কিছু করছি নাকি যে বিয়ে করতেই হবে আমার? আল্লাহর ইচ্ছা, মেয়ে আমাকে হয়তো ভালোবাসছে, আমিও তার ভালোবাসায় সাড়া দিছি, এটুকুই তো। তাছাড়া তো আর তাকে আমি এমন কোন আশ্বাস দিইনি, আসলেও আমি ভাই কোনো আশ্বাস দিইনি। আমি এর ভিতরে একটাই কথাই তাকে বলছিলাম যে বোন, যদি আল্লাহ কবুল করে তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো, আর আল্লাহ যদি কবুল না করে তাহলে কিন্তু আমি আমার দ্বারা সম্ভব না, তখন আমার উপরে কোনো চাপ তুমি সৃষ্টি করবে না। বলছে ঠিক আছে। তখন আমি করলাম কি, মাদ্রাসায় আইসা প্রিন্সিপালকে কইলাম, হুজুর আমি এখানে আর চাকরি করবো না। কেন? কেন শব্দের উত্তরটা আমি আপনাকে দিতে পারবো না, আপনি আমার উস্তাদ, এখন আপনি যদি দয়া করে আমাকে বিদায় দেন আমি এই মুহূর্তে চলে যাব। এখন হুজুরে বুঝাইলো, কিন্তু হুজুরে বুঝে আমার কাজে আসতেছেন, আমি আইসাই পড়ব। আমার চিন্তাধারা হলো যে এখানে যদি আমি থাকি তারা যদি কোন রকমের একটা অ্যাক্সিডেন্ট গড়ায় আমার এই কাজটা করেন তাহলে মানুষের সামনে আমি মুখ নিমুখ এমনি, এলাকা যখন আমি বউলে যাবো মানুষ আমার কি বলবে যে অন্ধ মানুষ এর পর এই কাজ করে লালি বেড়া, এই একটা লজ্জা। তখন আমি হুজুরে বুঝাই আসলে আসলে ওই মুহূর্তে বিদায় নেই, বিদায় নিয়ে আমি দেশে চলে যাই। আমাদের এলাকায় এক ইমাম সাহেব ছিল, ওনার দেশে বাড়ি হয় বরিশাল। উনি একটা পরামর্শ দিলেন যে আপনি অন্ধ মানুষ এত কষ্ট করে হাফেজ হইলেন তা আপনি বিভিন্ন জায়গায় চাকরি করবেন কেন? আপনি নিজে যদি এলাকায় একটা কিছু করতে পারেন আপনার ইনকাম সোর্সও ভালো থাকবে, প্লাস আপনার এলাকার জন্য অনেক উপকার হবে। তো বললাম হুজুর এটা কি? কয় বাহের চর একটা লোক আছে দানবী, উনি কিছু জায়গা দিতে চায়, এখন যদি কেউ করে না এরকম একটা প্রতিষ্ঠান তাহলে উনি জায়গা দিবেন। তো ঠিক আছে, আমরা ওইখানে যাই আলাপ আলোচনা করলাম, মিটিং করলাম, সে আমাকে ওইখানে পড়ায় 60 কাঠা জায়গা দিলেন যে আপনি এটা করতে পারেন, তবে জায়গাটা কারোর নামে নয়, জায়গাটা এই মুহূর্তে আমার নামেই থাকবে। আপনারা প্রতিষ্ঠান করার পরে, প্রতিষ্ঠান যখন গড়ে উঠবে তখন আমি প্রতিষ্ঠানের নামে জায়গাটা দিয়ে দিব, আমি কারোর নামে দিব না। আমি বলছি ঠিক আছে, খুব সুন্দর কথা আঙ্কেল, আমিও কারোর নামে নিবার চাই না। তখন আমি ওইখানে যাই আমার নিজের পকেটের টাকা খরচ করে 80,000 টাকা আমি খরচ করি, প্রতিষ্ঠানটা আমি করি। করার পরে আমার সাথে যে আরো 2টা শিক্ষক ছিলেন, ওনারা বিভিন্ন দায় দায়িত্ব নিতেন, করতাম। আমি ঢাকার থেকে অনেক টাকা কালেকশন করে নিছিলাম এই মাদ্রাসার জন্য, বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা পয়সা আমি নিছিলাম। নেওয়ার পরে ওইখানে যায়া ওই যে আমাদের সেক্রেটারি আর সভাপতি, এইখানে একটা দ্বন্দ্ব বাইজা যায় ওনাদের দুজনের ভিতরে, এই দুজনের ভিতরে একটা রাজনৈতিক ডুইগা যায়া এমন একটা পর্যায় হয়। সাথে সহযোগিতা করছে কেরা, আমার ওই যে আর একটা যে শিক্ষক রাখছিলাম উনি যায়া ওই সভাপতির কথাটা সেক্রেটারির কাছে জানান, সেক্রেটারি কথাটা সভাপতির কাছে জানান। এখন এক পর্যায়ে যায় ওনারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, এতে মারামারি হয়েছে, মামলা মোকদ্দমা, তারপরও আমি প্রতিষ্ঠান চালাইতেছি, আমার মতে আমি প্রতিষ্ঠান চালাইতেছি, আমি কারোর পক্ষপাতী না, কিন্তু ওই লোকটার বুঝাইতে পারতেছি না। তখন এক পর্যায়ে যায় উনি আবার মাদ্রাসায় থাকতেন, তখন হেরা দুইও দলই সিদ্ধান্ত নিয়েছে যে ওই শিক্ষকটার মেরে লেব। এখন আমি চিন্তা করলাম যে আমি অন্ধ মানুষ, এতগুলো হুসুটের পরে আবার দেশে একটা কাজ করলাম, এতগুলো টাকা নষ্ট করি, এখন যদি ওনাকে এরকম একটা কিছু করে লায় তাহলে এই মার্ডারের আসামি কেরা, এই মার্ডারের আসামি তো আমি হয়ে যেতে পারি, তখন আমি এই মার্ডার কেস থেকে আমি উঠবো কেমনে? তখন আমি ওই মাদ্রাসাটা কমিটির সবাই ডাইকে আল্লাহর হস্তে ছাইড়া দিয়ে আইসা বললাম আমি ওইখান থেকে চাকরি ছাইড়া চলে আসি। আসার পরে আর কোনো কাজ টাজ পাচ্ছি না, একবার বাড়িতে বৈশাই রয়েছি। তখন মাঝখান দিয়ে ওই মাদ্রাসাটা ছিল মহিলা মাদ্রাসা, মহিলাই শিক্ষক মহিলাই ছাত্রী। তো ওই যে মহিলা যে শিক্ষকটা ছিলেন ম্যাডামটা, উনি আবার এক সময় কিন্তু আমার সাথে পড়াশোনা করছিলেন ওই গ্রামের বাড়ি মাদ্রাসায়। এক পর্যায়ে উনি আমাকে বললেন যে ভাই তাহলে তুই এক কাজ কর, আমি তো মহিলা মানুষ, আমি তো মাদ্রাসাটা ভালো মতন প্রচার করতে পারি না, তাহলে তুই ছেলে মানুষ আসোস, মানুষের সাথে কথাবার্তা বলতে পারবি, তাহলে তুই যদি আমাদের এখানে আসোস তাহলে আমার একটু উপকার হয়। আমি বললাম ঠিক আছে আফা। তখন আমি মাদ্রাসা একদিন গেলাম, বসার পরে বললাম যে আফা আমি মাদ্রাসাটা নিতে পারি এরকম মর্মে যে এখন আপনি যেভাবে মাদ্রাসাটা চালাইতেছেন এভাবে নয়, তখন মাদ্রাসাটা উনি চালাইতে হলো গা, প্রতিটা ছাত্রীর কাছ থেকে 200 টাকা করে বেতন নিতেন মাসে। ওই যে ছাত্রী যে টাকাটা দিত, ওই টাকাটাই উনার স্যালারি হিসাবে থাকতেন। তখন আমি বললাম যে না আপা, এভাবে হবে না, আমি আপনাকে এভাবে নিতে পারি যদি আপনি আমাকে চান। সেটা হলো মাদ্রাসার পরিপূর্ণ দায় দায়িত্ব আমাকে বুঝাই দিতে হবে। আপনি এতদিন প্রধান শিক্ষক ছিলেন, এখন আপনি আমার কমানে চলতে হবে, এমনকি মাদ্রাসার সমস্ত কিছু আমি বুঝবো। আর আপনাকে ছাত্রীরা যে বেতনটা দিছে, এই টাকাটা ছাত্রীরা আর দিবে না। অর্থাৎ এই 200 টাকা দিতে যায় গ্রামের বাড়ি, অনেক মেয়েরা পড়তে চায় ও পড়তে পারে না। আপনাকে আমি প্রতি মাসে 2000 টাকা বেতন দিবো, এখন কোত্থেকে দিবো সেটা আমার ইখতিয়ার। আর আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবো। সেই ব্যবস্থাটা কিভাবে, ছাত্রীগো কাছে আমি বলবো, যে কয়জন ছাত্রী আছে এক এক দিন এক একজনে আমাদেরকে খাওয়াবেন।
এটা কি হেফজো মাদ্রাসা?
হ্যাঁ, হেফজো মাদ্রাসা।
মানে এইভাবে মানুষের সাহায্য নিয়ে এত কষ্ট করে চলতে হয়?
হ্যাঁ,
গ্রামের ভিতরে মাদ্রাসা,
গ্রামের ভিতরে।
আচ্ছা
আচ্ছা, আর একটা বিষয় হলো যে আপা, আপনি যে মাদ্রাসাটা করছেন, জায়গাটা দিচ্ছেন, এই জায়গাটা কিন্তু আপনার হস্তান্তর করতে হবে। সেটা হলো প্রতিষ্ঠানের নামে জায়গাটা দিয়ে দিতে হবে, আপনার নামে রাখতে পারবেন না। এক, দ্বিতীয়ত এখানে কমিটি গঠন করতে হবে। কমিটি করার পরে কমিটি যে সিদ্ধান্ত নিবে আমরা ওই সিদ্ধান্ত অনুযায়ী চলবো দুজন। উনি বললেন ঠিক আছে তাহলে করো। তাই এখন মাদ্রাসা আমরা চালু করলাম, ওইভাবে করে আমি চালাইতেছি। এই অবস্থায় মাদ্রাসার ম্যাডামটা আমাকে বললেন যে তাহলে দুপুর বেলা খাওয়া দাওয়া করে যাইতে হবে তোমার। এখন নামাজের পরে খাইতে বসছি, খাইতেছি, এই অবস্থায় মানে আমার এই স্ত্রী ওই ম্যাডাম রে বললেন যে আপা, আরেকটা প্লেট কি লাগবে? তা আমি তো আর চোখে দেখতে পাই না, ওনার কণ্ঠটা আমি শুনছি। আমার কানে আসার পরেই জানি আমার কি মনে একটা ই হইল যে এই মেয়েটার আমি বউ বানাইতে পারতাম, আল্লাহ যদি আমার কবুল করত। তখন এই যে মনে মনে একটা কল্পনা, আর আল্লাহর কাছে খালি দোয়া করি।
এবং তার সাথে আপনি কথাও বলেননি?
না, কোনো কথা,
কণ্ঠ শুনেই আপনি তার জন্য দোয়া করছেন?
তার জন্য দোয়া করছি।
আচ্ছা,
মানে আমার মনটাই জানি কেমন হয়ে গেছে।
আপনি তো জানেন না যে মেয়েটা বিবাহিত না অবিবাহিত, জানতেন
না? তাও জানতাম না।
আচ্ছা আচ্ছা,
তো আমি দোয়া করতেছি আর কাউরে ব্যাপারটা প্রকাশ করতেছি না। তো এক পর্যায়ে যায়া ওই যে আমার আব্বা আম্মা যে মাজারের সাথে জড়িত ছিলেন, ওইখানে কিন্তু আবার আমার ভাই জড়াই গেছেন, বড় ভাইটা। তো ভাইটা করতেন কি, বাড়িতে প্রতি বছরে উরুস মাহফিল করে। তো ভাই এরকম মাহফিল করবেন, আমি এটার বাধা দিলাম। ভাই, আব্বা, আম্মা এরা সবাই আমাকে, ভাই অনেক বোকাবাজি করলেন, মা অনেক মারলেন, আবার আব্বা আমাকে একটা ফিরি লইয়া খুব দৌড়ে গেছেন আমাকে মারবার লিগিয়া। তখন আমার এত জিদ উঠলো ভিতরে যে হেরা এখনো পর্যন্ত এগুলো ভুলতে পারলো না, আর আমার জীবনের সঞ্চয় সব তাদেরকে খাওয়াইতেছি বা খাওয়াইলাম, আমার জীবন নিয়ে আমি কোনো ভাবনা করলাম না তাদের জন্য। আর এরা আজকে স্বাভাবিক একটা কারণে দেখেন কেমনে চোখ উল্টে ফেললো।
আপনি কি বলতেন তাদেরকে ওরস নিয়ে, মাজার নিয়ে কি বলতেন?
মানে আমি নিষেধ করতাম যে না, এটা করা যাবে না।
কেন নিষেধ করতেন?
কারণ আমি জানতাম যে এটা অন্য জগতের, এটা ভালো না। এনে বিভিন্ন মহিলারা এসে নাচ গান করবো, বিভিন্ন মহিলারা আড্ডাবাজি মারবো, রাত ভর এনে গান গাইবো, মহিলারা আসা যাওয়া করবো, ছেলেরা আসা যাওয়া করবো, এখানে একটা ফেতনা সৃষ্টি হবে, হাদিসে হারাম লিখছেন, এটা কেন তারা করবেন? এক, দ্বিতীয়ত আমি একজন হাফেজ মানুষ, এলাকার সবাই জানে আমি আলেম মানুষ, আমার বাড়িতে এগুলা হবে, তবে স্বাভাবিক মানুষের বাড়িতে কি হবে? এটাই আমি তাদেরকে বুঝাইতাম। এক পর্যায়ে যেদিন আমার ভাই মাহফিলটা করেন, সেদিন প্রচন্ড ভাবে আমি বাধা দিছি, না হবেই না ভাই, ঠিক আছে আপনার করতে যদি ইচ্ছা হয় আপনি অন্য জায়গায় করেন। ভাইয়ের যে বিভিন্ন স্টেজ প্যান্ডেল এগুলো করছেন, ওগুলো আমি বাধা দিছি যে না, এগুলো করেন না, তারপরও করছে। যখন এরকম বেশিরভাগে বাধা দিবার গেছে, তখন তো আমার আব্বা মামারা মারলেন। তখন আমি এক পর্যায়ে কিন্তু আল্লাহ মাফ করুক, আমি একটা খারাপ নিয়ে তো গেছিলাম, সেটা হলো আমি রশি নিয়ে কিন্তু ফাঁসি দিবার গেছিলাম, যে ঠিক আছে আমার জীবনের তো মূল্য জীবনে পাইলাম না, জীবনটা বড় খালি কষ্টই করলাম, তাহলে আর তাই গেলাম কি, আমি এতনে ফাঁসি দিয়ে মরি যাই। তখন যায়া আবার মনটা আবার বাধা দিল যে না, আত্মহত্যা করবো কেন, মহাপাপ, এই কাজে আমি জড়িত হবো না, দেখি আর একটাবার চেষ্টা করি। তখন আমাদের এলাকায় আমি একটা ক্লাবের সাথে জড়িত ছিলাম, এখানে আমাদের দায়িত্ব ছিল, আমরা সব কটাই ছিলাম আলেম সমাজের, আমাদের দায়িত্ব ছিল আমরা মাসে 50 টাকা করে চাঁদা দিতাম। এই টাকাটা দিয়ে আমরা কি করতাম, বিভিন্ন কোরআন হাদিস কিনতাম ক্লাবের মধ্যে, এমনকি এলাকার মধ্যে কোনো একটা লোক সমস্যায় পড়ে গেলে তখন আমরা ওই টাকাটা দিয়ে তাকে সহযোগিতা করতাম। যেমন একটা মেয়ে বিয়ে দিতে পারে না, বা একটা লোক মারা গেছে তার দাফন কাফন করার মতো ব্যবস্থা নেই, তখন আমরা ছুটে যাইতাম, আমরা নিজেরাও খাটতাম, এমনকি ওই টাকাটা তাদেরকে দিয়ে সহযোগিতা করতাম। তখন ক্লাবে যায় আমি কথাটা শেয়ার করলাম, বলার পরে বললো যে আচ্ছা তুই বাড়ি যা, তুই বাড়িতে যায় এখন আর কিচ্ছু বলবি না। রাত 9টার দিকে আমরা আসতেছি, তখন ওরা একেবারে মানে অন্যরকম পর্যায়ে গেছে একটু, মানে যদি এখানে, কারণ জানে যে আমাদের ওই এলাকার মধ্যে আর একটা লোক আছে এরকম বন্ডফির, ও আবার খুব প্রতাপশালী, হয়তোবা এখানে কিছু হইতে পারে, এই জন্য ওরা অস্ত্র টস্ত্র নিয়ে একবারে পুরো রেডি হয়ে গেছে যে এখানে যা করার আগে তাই করব। পরে এরা রাত 9টা বাজে গেছে, পরাই 100 উপরে লোক, সব পাঞ্জাবি টুপি পরা, যারা গান টান করতে আইছে ওরা তো দেখে আশ্চর্য হয়ে গেছে, সব সাদা হয়ে গেছে কি এত মানুষকে। পরে ওরা সবাই যায় স্টেজে বসলো, বৈশা বলল ঠিক আছে, আমার ভাই শ্রদ্ধা অবশ্য তাকে শ্রদ্ধা করি, সে বড় ভাই, সে মাহফিল করবেন, তার মাহফিল অবশ্য চলবেন ইনশাল্লাহ। তবে একটু ভিন্ন রকম হবে, সেটা হলো কি, এতক্ষণ আপনারা চিন্তা ভাবনা করছিলেন যে এখানে ডোল বাইরাবো, নাচ গান করবো, তা না, আমরা এখন ইনশাল্লাহ ভাইয়ের এই স্টেজে থাকবো, এই মাহফিলই থাকবো, ভাইয়ের নামই করুন, কিন্তু আমরা এখানে আলোচনা করুম, ওয়াজ মাহফিল করুম, সারা রাত ওয়াজ হবে, আপনারা ওয়াজ শুনবেন। এই বলেই একজন একজন শুরু করে দিচ্ছেন ওয়াজ করবেন। এখন তো ওই প্রতাপশালী এই লোক তো আই পড়ছে, লোকজন লইয়া পুরো এক পর্যায়ে পুরো গ্যাঞ্জামের সৃষ্টি। এখন আমি তো আর ভয়ে আমার উদা খুঁজতেছে আমার আব্বা আম্মাই, পাইলি আমার মাইরেই হলো বাসকে, আমি এক জায়গায় পলাই রয়েছি। তখন হেরা যায় এক পর্যায়ে বইছে, বসে আমাদের এলাকার মেম্বার একটা সিদ্ধান্ত দিল, তখন ওনারা চলে গেল। তখন আমি ওই যে পলাইছি, ওই পলান থেকে আর আমি বাড়ির যাই নাই, মাদ্রাসায় থাকি নাই। মা আবার এদিক দিয়া খবর নিছে যে আমি মাদ্রাসায় নাই, কোথাও নেই, তাহলে ওই গেল কই? তখন মা কান্নাকাটি করে আর খুঁজতেছে, আমার পাইতেছে না। তখন একদিন আমি মাদ্রাসায় আইছি, যেদিন আসছি ওই দিনই আবার আমার মা মাদ্রাসায় গেছে, মা আপনি কিলিকে আসছেন? কয় বাবা তোর কোনো খোঁজ খবর পাই না, কই গেছিলি? জেনে যাই মা, এটা আপনারা জানিয়ে তো কোনো লাভ নেই, কারণ আপনারা তো আমার বাইর থেকে বাইর করে দিচ্ছেন, এখন আমি অসহায় মানুষ, আমার এমনি নাই চোখ, আর রয়েছি আমি আজকে আব্বা আম্মা ছাড়া আমার তো কেউ নেই। আসলে কি বলিয়া ভাই, এই বিষয়টা আমার বলতে সবচেয়ে আমার জীবনে খুব দুঃখ লাগে, যে সেই দিনটা যে আমার কিরকম লাগছিল, যে আমার পাশে দাঁড়ানোর মতো একটা লোক ছিল না, আর আমার আব্বা আম্মা তো নাই। আমি দুই দিন খাই নাই ওই সময়, দুইটা দিন আমি পুরো না খাই, একদম এক গ্লাস পানি খেতাম খালি, তিন বেলা তিন গ্লাস পানি। তখন কিন্তু এত কষ্ট লাগছে, আর মারে দেখার পরে আরো বেশি কষ্ট লাগছে, যে মা সেই দিন তো আপনি মা আমাকে একটু আশ্রয় দিলেন না। তখন মাকে বললাম, মা আপনি যান গা, অসুবিধা নেই, আমার যেখানে আল্লাহ স্থান রাখছে আমি সেখানেই থাকবো, সেখানেই যাব, আপনি আমাকে নিয়ে কোনো টেনশন করেন না। পরে মা বসলো, তখন আমি এই মেয়েটাকে ডাক দিয়ে বললাম, লিজা মাকে একটু বসা আর নাস্তা পানির ব্যবস্থা কর, আমি ক্লাসটা গুছাই আসতেছি। ওই সময় মেয়েটাকে মা সরাসরি দেখেন, দেখার পরে মার কাছেও মেয়েটা মনোনীত হয়ে যায়, যে মেয়েটার যদি বউ বানাইতে পারতাম তো, খুব সুন্দরী একটা মেয়ে, কোরআনের হাফেজ হইতেছে, আমার ছেলের জন্য খুব সুন্দরী। তো তো পরে মা বাড়িতে আসে, আয়সা হেরা আমার এক বন্ধুর সাথে এই কথাটা শেয়ার করে, শেয়ার করার পরে আমার বন্ধু আমাকে জানান, আমি কি ভাই আমার মার কথাটা আমার বিশ্বাস হয় না, আমার জীবনে আমি বাবা মার দ্বারা ভাই বোনের দ্বারা আমি কম হুজুর খাইনি, কম কষ্ট পাইনি, আল্লাহ তো আমার দুইটা চোখ নিয়ে গেছেন, নিচেনি কোন একটা ফান্দে জানি আমাকে ফালাবেন। আবার কল না, কাকি ভালো করে কইছে, হয়তো তুই যদি মতামত দেস তাহলে কাকে একটা চেষ্টা ফিকির করবো। আচ্ছা ঠিক আছে, মার কথা তো আমি ফালাই নাই কখনো, মা আমাকে যত কষ্ট দেয় কিন্তু আমি তো মাকে দিব না কষ্ট, ঠিক আছে মা যদি বলে তাহলে চেষ্টা করতে বল। আমার মা মেয়ের বাড়িতে প্রস্তাব দেন আমার এক বন্ধুর মাধ্যমে, দেওয়ার পরে ওইখানে কিন্তু আমাদের বিয়ে শাদী হয়,
বিয়ে শাদী হয়ে যায়, মেয়ে রাজি হয়ে যায়।
হ্যাঁ মেয়ে রাজি হয়, জানি না ওনার মনের ভিতরের কথা, কিন্তু আমি যতটুকু এ পর্যন্ত সংগ্রহ করতে পারছি সেটা হলো মেয়ের কথা একটাই, যে আমার মা যে জায়গায় রাজি হয়েছে সেই জায়গায় আমার আর কোনো কথা নাই। এখানে কিন্তু আমার স্ত্রীরও কিন্তু একটা খুব করুণ কাহিনী, সেটা হলো আমার স্ত্রী কিন্তু যখন ছোট একেবারে তিন বছর, তখন কিন্তু আমার শাশুড়ি আমার শ্বশুরের কাছ থেকে চলে আসেন, এ আমার স্ত্রী কিন্তু এতটুক বড় হয়েছেন এ আমার শাশুড়ির মাধ্যমে।
আমি একটু আপনার কাছে যাই, আপনার স্বামীর কাছ থেকে আমরা তখন ধরে শুনছিলাম, যিনি আজকে আমাদের অতিথি হাফেজ লালচান সর্দার, তিনি আপনার এক অর্থে শিক্ষকও ছিলেন, হুজুর ছিলেন, পড়াতেন। তো আপনি তো জানতেন সে অন্ধ চোখে দেখে না, প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যে সে যে মানুষটা চায় সে মানুষটা সুন্দর হবে, সে মানুষটা ওরকম হবে এরকম হবে, তো এটা জানার পর আপনি রাজি কেন হলেন?
আমার তো বাবা আরেকটা বিয়ে করছিল, তখন মানে আমার মাই আমাদেরকে বড় করছে, আমারও এর আগে অনেক বিয়ের প্রস্তাব আসছিল, আমার মা রাজি হয়ে গেছে না, আমার মাইয়ার আমি পড়ালেখা করাম, আমি আরবি শিক্ষা দিব, এটা আমার নিয়ে ইনশাল্লাহ। তারপরে হেরে দেখে জানি কেন আমার মার পছন্দ হয়ে গেল, হেরে খুবই করছে যে আমার মাইয়ার তুমি পড়াইবা, আমি তোমার কাছে বিয়া দিব, পরে এ কথার উপরে বিয়ে শাদি মায় রাজি হয়ে গেল।
মানে মা রাজি হয়েছে বলে আপনি রাজি হয়েছেন?
যেমন মা আমার এত বড় করে পড়াশোনা করাইলো, যদি আমার মারবে একটা দুঃখ দেই, দেখছে আল্লাহ এটা আমার আর বেশি কষ্ট দিতে পারে, দেখছে এখন আমি হেরো অন্ধ দেখে সেলাগিয়ে গেলাম, যদি আমার ভবিষ্যতে আরো বেশি ক্ষতি হয়ে গেল, যা একটা ভালো স্বামী নিলাম কিন্তু সে যদি খোদার কাছে একটা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেল বা ল্যাংড়া হয়ে গেল, ওর থেকে বেশি কলঙ্ক না, তখন আমি মার উপরে ই করে আমি রাজি হয়ে গেলাম।
মার চয়েসটাকে আপনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে। আমি আপনার কাছে আবারও আসি, আপনি যেটা বলছিলেন যে বিয়ে শাদী হয়ে গেল, তারপর
তখন ওই যে মাদ্রাসায় আমি চাকরি করতাম, ওইখান থেকে একটা সমস্যা আছে, মানে ওই মাদ্রাসার ম্যাডাম আবার একটা পরিকল্পনা করছিলেন যে ভাই তুই তো আমার এখানে চাকরি করস, তা আমার একটা বোন আছে, তুই আমার বোনটারে যদি বিয়ে করস তাহলে তো আর একটু ভালো হয়, কারণ আজীবন এই মাদ্রাসাটা তোর হাতে রইল। পরে ওই মেয়েটাকে বিবাহ না করে আমি বর্তমান যে আমার স্ত্রী আছেন ওনাকে বিবাহ করার কারণে ওই চাকরিটা ওইখান থেকে আমার আবার চলে যায়।
চাকরি থেকে আপনাকে বরখাস্ত করে দেয়?
বরখাস্ত করে দেয়।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমরা বিরতির পরে ফিরে আসব আজকের যিনি অতিথি হাফেজ লালচাঁদ সর্দার, তার জীবনের গল্পে, অদ্ভুত এক জীবনের গল্প। চোখ নেই, অন্ধ মানুষ, এবং সেই জায়গাটা থেকে তিনি তার যে এলম, তার যে শিক্ষা এবং এত বড় মাপের যে দিনই জ্ঞান, সেটা নিয়ে তিনি একের পর এক সত্যের জন্য, ন্যায়ের জন্য ফাইট করে যাচ্ছেন। কখনো পরিবারের সাথে ফাইট করছেন, কখনো ভাগ্যের সাথে ফাইট করছেন, কখনো পরিস্থিতির সাথে ফাইট করছেন, তারপরেও তিনি একটু নুজ্জ হচ্ছেন না। আপনারা যদি ওনাকে দেখতে চান, ওনার সপরিবার সহ, আমাদের ফেসবুকে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক চার মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো ১২ ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত ১০টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের পাঁচ তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত ১০টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের পাঁচ তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে জীবনকে সংগ্রামে রূপান্তর করে নিজের এথিক্স, নিজের বিবেক এবং নিজের যে শ্রদ্ধাবোধ মহান সৃষ্টিকর্তার প্রতি, সেই শ্রদ্ধাবোধটিকে প্রতি মুহূর্তে টিকিয়ে রাখা একজন মানুষ হাফেজ লালচাঁদ সর্দার। তার জীবনের গল্পে আমরা ফিরতে চাই এবং আপনাকে বলতে চাই, যদি আপনি আপনার জীবনের গল্প এখানে এসে প্রচার করতে চান এবং বলতে চান মন খুলে মনের কিছু কথা, তাহলে চলে আসতে পারেন। আমাদেরকে ফোন করার জন্য নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন এবং তারপর জীবনের গল্পের সারাংশটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ফেসবুকের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন, একই সাথে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। যদি আপনি মনে করেন ফেসবুকের আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, তাহলেও সেটা হতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে কি অবশ্যই লাইক দিতে হবে, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি হাফেজ লালচাঁদ সর্দারের কাছে। হ্যাঁ, তারপর
বিয়ে শাদী করলাম, এখন তো আমার চাকরি বাকরি নেই, ১৫-২০ দিন বাড়িতে বসে রইলাম। পরে রমজান মাস আসলো, তো তারাবির জন্য আমি ঢাকায় চলে আসি। আমার একটা বন্ধু ছিল, ওনার নাম হাফেজ আব্দুল সত্তার, উনি মেসে থাকতেন। তো ওনার সাথে যোগাযোগ করার পরে উনি বললেন ঠিক আছে দেখি চেষ্টা করে। তো আমার বলল ভাই একটা ইন্টারভিউ দিতে পারবা? বললাম দিতে পারবো ইনশাল্লাহ। কত চলো এক জায়গায় গেলাম, যা ইন্টারভিউ দিলাম, ওইখানে ইনশাল্লাহ আমার তারাবি হয়ে গেল। ২ দিন ওর কাছে খাইলাম, খাওয়ার পরে ও কইল কি তাহলে দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। তো ও টিউশনি পড়াইতো এক সাংবাদিকের বাসায়, ওই বাসায় আমারে বলার পরে ওই সাংবাদিক বলল ঠিক আছে ওনাকে আমি খাওয়াইমো। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হইলে এখন মেসে ওনার কাছে আমি থাকতেছি, থাইকে ওইখানে তারাবি পড়াইলাম। এই যে ১-১.৫ মাস আমার স্ত্রী বাড়িতে ছিলেন, তাতে মানে আমার আব্বা আম্মার একটু ব্যবহারটা অন্যরকম হয়ে গেল, যে পোলা বিয়ে শাদী করলো, এখন চাকরি বাকরিও নাই, পোলারাও খাওয়ামু বৌরাও খাওয়ামু, কারণ ব্যবহার হইতেই পারে। সেটা হলো যে আব্বা আম্মারও তো আর্থিক অবস্থা ভালো না, এমন ব্যবহার করলেন তা আমার কাছে ধৈর্য হলো না জিনিসটা, যে এত সুন্দর একটা মেয়ে আমি যেভাবে বিবাহ করে আনছি তাকে, আর আজকে সে যদি এই কষ্টের মাঝে থাকে, সে যদি মনে কষ্ট পায়, তাহলে আমার জীবনের সবকিছুই তো বৃথা। আমি যে এত নামাজ পড়লাম, এত কিছু করলাম, আল্লাহর কাছে এত কান্নাকাটি করলাম, আমার এগুলার মূল্য কি? তাহলে আমি চাই না যে আমার স্ত্রীর মনে কোনো আঘাত পাক। তাহলে কি করতে হবে এখন? আমি রমজানের পরে বাড়ির যাওয়ার পরে আমার স্ত্রী ওই কথাগুলো কিন্তু আমার কাছে বলেন নাই।
আচ্ছা,
তখন আমাকে এই কথাটা আমার প্রতিবেশী লোকেরা বললেন যে ভাই এই ঘটনা এরম এরম, তুই তো মেয়েটারে থুয়ে গেছো, আসলে একটা মানুষের বাচ্চা মেয়েটা, কেমন এরকম এরকম ব্যবহার, ডেলি ডেলি তো মার চিল্লা চিল্লি ওই সেই নামতান, একদিন তো মেয়েটা খারাপ হয়ে যাবে, একদিন তো আসলে যেদিন আমার স্ত্রী চালাক হয়ে যাবেন সেদিন তো আমার মার মুখের উপরে উত্তর দিবেন, আর মার মুখের উপরে যখন উত্তরটা দিবেন তখন তো আমার মা মনে অনেক কষ্ট পাইবেন, তো এই কষ্টটা আমি কিভাবে মুছব, মুছার তো আমার যোগ্যতা নেই। তখন আমি আমার স্ত্রী ঢাকায় নিয়ে আসি মার কাছ থেকে, আনার পরে প্রায় 15-20 দিন হয়ে যায়, আমরা কিন্তু আর দেশে যাই নাই। এখন আমার পরিকল্পনা হলো যে আমি ঢাকায় একটা কিছু করব, তাহলে কিভাবে করব? তখন আমার স্ত্রীর একটা চেইন ছিল চারানি স্বর্ণের, আর আমার একটা মোবাইল ছিল হাতে, দুইটাই বিক্রি করে দিলাম। একজনে করলো কি যে তরকারির ব্যবসা করেন, ভালো ব্যবসা, 10 টাকা দিয়ে কিনে আনবেন, 20 টাকা বেচবেন, অনেক লাভ, ঠিক আছে। তখন আমি ওই টাকাটা দিয়ে আমি তরকারি কিনি, তরকারির ব্যবসা করি, টোটাল 1 সপ্তাহ করলাম। 1 সপ্তাহ করার পরে আর আমার পুঁজি নাই, টোটাল টাকাটাই আমার শেষ হয়ে যায়। এখন তো আমার কোনো উপায় নেই, এখানে চলার মতো কোনো রাস্তা নেই।
লাভ ছিল না, লাভ হয় না,
লাভ তো পাই নাই, কারণ আমরা তো এই জিনিসটা বুঝতাম না, আমি তো অন্ধ মানুষ, আর উনি তো একবারে ওই সময় উনি কিন্তু একবারে ই ছিলেন, মানে বুঝতেনই না অনেক কিছু।
আচ্ছা,
ওনাকে এরকম দেখা গেছে, জিজ্ঞেসি তোমার পোস্ট কোথায়, উনি কিন্তু ক্লাস 7 এ পড়াশোনা করছেন, সে বলতে পারে না, সে কয় পোস্ট মানে কি? আশ্চর্য হয়ে গেলাম যে এই মেয়ে নিয়ে আমি কেমনে কি করুম।
পোস্ট মানে কিসের পোস্ট জিজ্ঞেস করেছি?
যে অ্যাড্রেস।
আচ্ছা আচ্ছা,
তো ওনার দ্বারা তো এগুলো সম্ভবই না, কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই, আমার পুঁজিটা শেষ হয়ে যায়। তখন আমি এক বাসায় ভাড়া নিলাম, নেওয়ার পরে ওই বাসায় থাকতেছি, এখন খানা দানা এত কষ্ট হইতেছে আমাদের, এমনও দিন গেছে যে এক প্লেট পানি ভাত আমার স্ত্রী 3 দিন বাক করে খাইছি। আর আমি কি করতাম, ওই দোকানে হয়তো ঘোরাফেরা করতাম, একটা বন্ধুর সামনে পড়ছি, হয়তো চা খাওয়া হয়েছে, পান খাওয়া হয়েছে, এমনি এমনি করে আমার দিন কেটে যেত। তো এইভাবে করে আমি প্রায় 1 মাস কাটাই ফেললাম। তখন এক পর্যায়ে ওনাকে আমি বললাম,
একটু আপনার স্ত্রীর কাছ থেকে শুনতে চাই কিভাবে চলতো সংসার, আপনি চোখের পানি মুছছেন, আপনি একটু বলবেন না যে কিভাবে ম্যানেজ করতেন?
মানে বাসা ভাড়া নেওয়ার পরে, তারপরে ওনার একটা বন্ধু আছে, ওনার থেকে 50 টাকা 100 টাকা করে নিত, ওই আদায় চলতো। পরে চলতে চলতে ওই লোকে ই করলো যে তোমার স্ত্রী তো শিক্ষা আছে কিছু, আমার মাইয়া করে পড়াও, আর 2 ছেলেমেয়ে আছে ওনা করে পড়াইলাম, ওই উচিলায় ভালো করে টিউশন পাইলাম, 100 টাকা 200 টাকা 50 টাকা এমনি পাই মোটামুটি।
1 মাস পড়াই,
1 মাস পর পর 5-6 মাস পড়াইলাম। তখন আমার
বাসা ভাড়া কত ছিল, কোন বাসায় থাকতেন?
বাসা ভাড়া কম ছিল, 500 টাকা।
বস্তিতে থাকতেন?
বসতে যে 1-7 নগর বাস্তুহারা,
বাস্তুহারের ওখানে থাকতেন?
জি,
একটা ঘরের মধ্যে।
আচ্ছা, আর 7-8 মাস পড়েছিলাম, তখন আমার এই বাচ্চা গর্ভে দেশে গেলাম, ওই টিউশনে বাদ দা, তো যে বাসায় ভাড়া ছিলাম অনেহার খাওয়া খুব কষ্ট, অসুবিধা, মানে খায় না টায় না, কাপড় চোপড় ঠিক মতন বাসায় ঘুমায় না, খুব অসুস্থ হয়ে যাইতে আছে।
আচ্ছা, এখান থেকে আপনার কাছে আসি। হ্যাঁ, তারপর
দেশে
এই যে অভাব অনটন, এর মধ্যে বাচ্চাও পেটে আসলো?
আসলো, কিন্তু বাচ্চাটা যে হয়েছে এটা কিন্তু আমরা দুজনের একজনও জানতাম না, কিন্তু এক পর্যায়ে যখন এটার সংকেত পেলাম তখন কিন্তু একজন একটা পরামর্শ দিয়েছিলেন, তো আমি বললাম যে না ভাইয়া, এটা করা সম্ভব না, আমি এই কোরআনের বিরুদ্ধে কোনো কাজ আমি করতে পারবো না, যেটা আল্লাহ দান করছে করছি, আল্লাহ তাআলাই দেখবেন ইনশাআল্লাহ, আমার কিছু করার নেই, আমি চেষ্টা করি। তখন যখন আমার স্ত্রীর আমি দেশে দিয়ে দিলাম, এখন আমার ভিতরে প্রচুর টেনশন, কিভাবে কি করি, আল্লাহ না করুক যদি আমার স্ত্রীর বড় ধরনের একটা সমস্যা হইয়া দাঁড়াই যায়, তখন এই টাকা পয়সাটা কেটে দিবে, আমার তো টাকা পয়সা নাই, আর আব্বা আম্মা তো দিবেনই না, এই যে 7-8 মাস যে আমরা এইভাবে কষ্ট করে চলছি, এর ভিতরে কিন্তু আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন কেউ কোনো খবর নেন না। মাঝখানে আমার শাশুড়ি আসছিলেন, আইসা আমার শাশুড়ি ওনাকে বলছিলেন যে তুমি দেশে চলো, তোমাকে দেশে নিয়ে যায়, আমার শাশুড়ির উনি বলছিলেন যে মা আমি দেশে যাইতে পারি এক শর্তে, সেটা হলো ওনার যতদিন চাকরি বাকরি না হবে তুমি ওনাকে সুদ্দা বসায় খাওয়াইবা, আর নচেত আমি একা যাই তোমার বাসায় মা খাইতে পারবো না, বিয়ে তো আমি বসি নাই, মা তুমি দিছো। এখন আমি আজকে ওনাকে ফালাইয়া চলে যাব, আমি যাই সুখে ভাত খাইমো ঘুমাইমো আর উনি কষ্ট করবে, মা এটা আমার দ্বারা সম্ভব না। তখন আর আমার শাশুড়ি এই কথায় রাজি হইতে পারলেন না, চলে গেলেন। এখন আমার চিন্তা হলো যে আমার স্ত্রীর যে এতদিন পরে বাড়ির দিছি, কেউ তো ভালো একটা যত্ন নিবে না, এখন আমি কি করবো?
সন্তান সম্ভবা?
হ্যাঁ, এই টেনশন করতে করতে দেখা গেছি কি আমি না খাই ভাত, ঘরে ঘুমাই না ঠিক মতো, যে এনে থাকি ওহিনী রাখ, এক পর্যায়ে আমি খুব অসুস্থ হয়ে গেলাম। তখন ওনাকে বললাম যে তুমি চলে আসো, আবার যা হয় আমার সামনেই হোক, মরে যাবে আমার সামনে মরে যাও, তাও তো আমি মনটার শান্তি দিতে পারবো যে আমার স্ত্রী আমার হাতেই মরছে। তো উনি বললো যে আমি কিভাবে আসবো, আমার তো আসতেও হেরা দিবে না। তখন আমি যায়া উনাকে নিয়ে আসলাম। এর মাঝখানে কিন্তু উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদি আমাদের বাড়ির থেকে আসতে নাই দেয়, ওনার আম্মা আসছিল, ওনার আম্মারে কইছে যে মা আমারে আমাকে বাড়িতে নিয়ে আসো। তো ওনার কল্পনা ছিল যে ওইখানে যদি আমার শাশুড়ি নিত, তো ওনাদের বাড়ির পাশেই লঞ্চ দিলেন, ওইখান থেকে আমার শাশুড়ি না খেয়ে উনি লঞ্চে উঠবেন, উঠে আমার ফোন দিবেন, দিয়ে কবি যে আমার লঞ্চ থেকে নেন। এইভাবে করে উনি আসার একটা কল্পনা করছিল, মানে আমার মায়ায়। আর এটা হলো না, শাশুড়ি নিল না, পরে আমি গেলাম, গেলাম পরে আমি স্ত্রীরে চাইছি মা আব্বাই দিব না, খুব রিকোয়েস্ট করে নিয়ে আসলাম। আনার পরে তো বাচ্চা হইলো, হওয়ার পরে ভাই এরকম একটা করুণ অবস্থা, জামানি আমি বাসায় প্রকাশ করতে পারি না। তো ছেলেটা হইলো, এখন আমার ঘরে ফ্যান নাই, বাতি নাই, কোন একটা খানার ব্যবস্থাও নেই। তখনই কিন্তু আমি এই যে এই বিক্রির লাইনটা আমি খুঁজে নেই। এর আগে একবার আমি চকলেট বিক্রি করতে গেছিলাম, যখন ঢাকায় প্রথম আসি তখন আমি চকলেট বিক্রি করতে গেছি একজনের পরামর্শে। আমি 100 টাকার চকলেট কিনি, চৌরাস্তা গেছিলাম, গাজীপুর চৌরাস্তা গেছি, গাড়িতে হ্যাঁ শিখাই দিছে গাড়িতে উইটা বলবা, বললে মানুষের চকলেট নিব, বলি কেউ চকলেট নেন না।
কি বলতেন?
বলতাম যে ভাইয়া আমি একজন অন্ধ মানুষ, আমি আপনাদের কাছে একটা টাকা নাচে আমি একটা চকলেট দিচ্ছি, আপনারা একটা চকলেট নেন আমার কাছ থেকে, নিয়ে আমাকে একটা টাকা দেন, আর এই টাকাটা দিয়ে আমার সংসারের উপার্জন হোক ভাই, আমার সংসার চলবে। কিন্তু এই কথা বলার পরে কেউ নেন না, কি করব? দুই দিন গুইরা 18টা চকলেট বিক্রি করলাম মাত্র। এখন এই কথা আমার স্ত্রী যখন শুনছে, তখন তো সে কাহিনী একবার বিনাশ হয়ে গেল ঘরে, যে আপনি চকলেট বিক্রি করতে গেলেন এইভাবে করে, যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট করেন আপনি তখন কি করবেন? তো চকলেট বিক্রি করা বাদ দিলাম, পরে যে স্ত্রী করলাম তুমি চকলেট খাইয়া ফেলো সব যা আর বিছুন না। পরে তো এই যে ভিক্ষার রাস্তাটা আসলাম, আমাকে এক লোক পরামর্শ দিলেন যে ভাই তুই তো প্রথমত, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মাদ্রাসা কালেকশন করব। তো এটার ব্যাপারে একজনের তো পরামর্শ ছিলাম, ও বললো কি যে ভাই তুই যদি এই রিসিপ্ট নিয়ে যাস, তার চেয়ে তুই যদি এভাবে তোর জন্য চাস তাতে আরো ভালো দিব, তুই রিসিপ্ট নিয়ে গেলে কার্যকৃত হবে না, তোর কোনো মাদ্রাসার থেকে মনে রিসিপ্ট দিবেও না। আসলে ওনার পরামর্শে আমি এভাবেই গেলাম। তখন প্রথম গেলাম আমি গাজীপুর, সাইনবোর্ড নামে একটা এলাকা আছে, ওইখান দিয়ে প্রচুর গার্মেন্টস শ্রমিক বাইরে সকালবেলা, তখন ওইখানে গেলাম সকালবেলা একবার ভোরে উঠে গেলাম গা। আমার স্ত্রী বলে গেলাম কি আমি একটু ঢাকায় যাবো, কাজ আছে আমার জন্য, চিন্তা করো না আমি পরে সন্ধ্যার দিকে আসবো। গিয়া ওইখানে দাঁড়ায় মানুষকে বললাম যে ভাইয়া আমি অন্ধ মানুষ, আমাকে একটু সাহায্য করেন, আমার সংসার চলতেছে না, আমাকে চলার জন্য একটু সাহায্য করেন না ভাই। তবে কথাটা যে বলি, মানে আমার এতই কষ্ট হয়েছে কথাটা বলতে, এক দোকানদার ফলো করছে। যখন গার্মেন্টস শ্রমিক যাওয়ার শেষ আমি 250 টাকা পাইছিলাম, তো দোকানদারে ডাক দিল, ডাক দিয়ে টাকাগুলা গণলো, গণার পরে আমাকে বললো যে বাবা তোর দেশের বাড়ি কই, যেভাবে তুই এখানে দাঁড়ায় কথা বলছো এখানে অনেক ভিক্ষুক আসে, বাবা রে তোর কথাই তো বোঝা যাচ্ছে যে তোর ভিতরে একটা জিনিস কাজ করতেছে, সেইটা কি তুই একটু আমার খুলে বলবি? বললাম না আঙ্কেল আমার কিছুই না, তবে আমার ভালো লাগতেছে না এই কাজটা, এই জন্য। ওনাকে আর আমি বললাম না বিষয়টা পুরো খুইলা, কারণ আমি চিন্তা করতাম এটাই যে আমি যে একজন কোরআনের হাফেজ, আমি এই বিজ্ঞার জগতে এই কথাটা কাউকে আমি জানাবো না, কারণ মানুষ আমাকে তাহলে লজ্জা দিবেন, এক দ্বিতীয়ত কোরআন অসম্মানী হবেন, যে আমি একজন কোরআনের হাফেজ হয়ে মানুষের কাছে হাত পেতে পয়সা আনি, এই কথাটা মানুষ অন্যরকম চোখে দেখবেন, তাহলে আমাকে অসম্মানী না আল্লাহর কোরআনকে অসম্মানী করবে, এজন্যই আমি এই কথাটা খুব লুকিয়ে রাখতাম। তবে এতটা কষ্ট হইতো এই বিজ্ঞার মাঝে একদিন যেয়ে কিন্তু আমি ডাস্টবিনে পড়ে গেছিলাম, কোনা বাড়িতে বিশাল এক ড্রেন আছে কোনা বাড়ির রাস্তার ছাড় দিয়ে, তা আমি বিকালবেলা গেছিলাম, এতে কিন্তু এই ভিক্ষা করতে যায় কত মানুষের ধাক্কা, কত উষ্টা, কত কিছু যে আমি শুনছি, তবে আমি কোনোদিন কারোর প্রতিবাদ করি নাই, মানুষ বলছে আমি শুই না চলে আসছি, যে ভাই আমি কি করবো দাদা আমি তো চোখ অন্ধ মানুষ, কত এরকমও বলে যে কিরে হই রাত করে আসোসকে, রাত করে কান্না দেখলে অমঙ্গল, আমাকে এরকম বলছে যে রাত্রে কান্না দেখলে বলে অমঙ্গল হয়, এত কষ্ট লাগছে আমার যে এখন আমি আসলে প্রকৃত আমি এরকম দোষক খাইতে খাইতে আমার অন্তরটা সয়ে গেছে, এজন্য জাস্ট আমি এগুলো ধৈর্য ধরতে পারতেছি ভাই, এখন ধৈর্য ধরতে পারি, আমার ধৈর্য ধরার মতো অসংখ্য ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই কথা শোনার পরেও কিন্তু আমি তাকে উল্টা বলি নাই যে ভাই কি অমঙ্গলটা হবে, সে বলছে আর একটা ডাক দিবি না, চুপ করে চলে যা, আমি চুপ করে চলে আসছি। এমনও দিন গেছে ভিক্ষায় গেছি কিন্তু মন চাইতো না যে ভিক্ষাটা আমি কেন মানুষের কাছে চাবো। সারাদিন ঘুরা গেরা সন্ধ্যাবেলা বাসায় এসে বসছি, কিছুই হয় নাই।
এভাবে কখনো মনে হতো না যে ছাত্র ছাত্রীদেরকে আপনি শিখিয়েছেন?
অনেক মনে হতো, অনেক।
তারা যদি কোনো কারণে আপনার সামনে এসে পড়ে, পরিচিত মানুষ যদি সামনে এসে পড়ে,
না এটা তো অবশ্যই ভাবতাম। আর এই ভাবতে যায় আমি ভিক্ষাগুলো করতাম এরকম জায়গায়, যে আমার তখন বাসাটা ছিল আপনার এই বাস্তুয়ারায়, কিন্তু আমি ভিক্ষা করতাম যাই এই গাজীপুরে, শিব বাড়িতে চলে যেতাম। মানে আমি আগে খবর নিতাম যে ওখানে আমার কোন দেশের বা আমার কোন পরিচিত লোক আছে কিনা, যেখানে না আছে ওই জায়গাগুলিতেই যাইতাম, টাকা পাইতাম আর না পাইতাম কিন্তু ওইখানে আমি যাইতাম। তবে ছয় মাস টোটাল আমি ভিক্ষা করি। এর ভিতরে একদিন আমি এই ডাস্টবিনে পড়ে যাই, বিকেলবেলা আমি গেছি, দেখে গেছি তখন ভালো, তখন কিন্তু আমার স্ত্রী ওই বিষয়টা জানে না আমার, যে পাঁচ ছয় মাস অতিক্রম হয়ে যায়, সে জানতেন যে আমি মাদ্রাসার কালেকশন করতেছি। যখন উনি একদিন সরাসরি আমাকে বুঝতে পারছেন এই বিষয়টা, তখন উনি খুব কান্না করছেন আর আমাকে বলছেন যে আর একদিন আপনি যাইতে পারবেন না, প্রয়োজন আমরা না খেয়ে দেখবো, কিন্তু ওই রাস্তায় আর আপনি যাবেন না, ওই টাকা আমার আর দরকার নেই, প্রয়োজন আমি গার্মেন্টসে চাকরি করবো, তাও আপনি ওই রাস্তায় যাবেন না। ওই দিন থেকে আমি বাদ দিলাম। তো ডাস্টবিনে পড়ে যায়, আমি বিকেলবেলা দেখে গেছি রাস্তাটা খুব ভালো, সকালবেলা ভোরে আসছি রমজান মাস, যে গার্মেন্ট শ্রমিকের রাস্তায় দাঁড়াবো, গার্মেন্ট শ্রমিকের কাছ থেকে চাবো। আইসা আমি গাড়ির থেকে নামি, নামার পরেই গইনা তিনটা পাও ফালানির পরেই যে পাওটা ফালাইছি ও পাওটা আমার ডাস্টবিনে চলে যায়। আমি একবারে সরাসরি আমার এই পর্যন্ত ডাস্টবিনে ঢুকে যায়,
মানে থুতনি পর্যন্ত,
হ্যাঁ গলা পর্যন্ত ঢুকে যায়। এই অবস্থায় একটা পুলিশ দেখতে পান আর একটা রিক্সাওয়ালা দেখতে পান, এই দেখা তারা দৌড়ে এসে আমার এই দুইটা হাত আমি মানে খুব জোর করে দুই পাশে ধরছিলাম, এই হাত দুইটা দৈরা তারা টাইনা উঠাইছেন, উঠে হেরা খুব ই করলেন, হাফসুস করলেন যাহারে চোখ। তো ওদিনই আমার মনে হয়েছিল যে মানুষের যে চোখের মূল্য, মানুষের যে একটা চোখের মূল্য যে কত, ওই দিন আমার খুব মনে হয়েছে যে একটা চোখ এত মূল্যবান। তার আগে কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি যে আমি অন্ধ মানুষ তাই আমার এত কষ্ট, এটা আমি বুঝতে পারিনি, এটা আমার ভিতরে কখনো আসেনি, কিন্তু ওই দিন পরিপূর্ণ আসছে যে আসলে একজন অন্ধ মানুষ হইলে তার জীবনে কত কষ্টজনক।
এই ডাস্টবিনে পড়া অবস্থায় আপনি কিভাবে বাড়ি গেলেন?
তখন উঠলাম, উঠার পরে আমার ওই পুলিশটাই অনেক ই করলেন, হাফসুস করলেন, করার পরে একটা রিক্সাওয়ালাকে ডাইকে আনলেন যে উনাকে একটু বাসায় দিয়ে। তখন আমার বাসাটা আবার এই কোনা বাড়িতে, এই রিক্সাওয়ালাটা ডাইকে আনলেন পুলিশটা, উনার বাসাটা কোথায় যাই না, তুমি একটু উনাকে নামায় দিয়ে আসো, যদি তোমার ভাড়া লাগে টাকা নেও তাহলে টাকাটা আমি দিয়ে দিচ্ছি তোমাকে। রিক্সাওয়ালা বললো না ভাই আমার টাকা লাগবে না, কারণ উনি তো আমারও একজন ভাই হইতে পারতেন, আজকে যদি আমার ভাইটা এভাবে রাস্তায় পড়তেন আমি কি করতাম, আমার মাথা ঠিক থাকতো। তখন আমাকে বললেন ভাই আপনি রিক্সা উঠেন আগে। তখন কিন্তু এই আমার পুরো জামা কাপড় একবারে ডাস্টবিনের ময়লা ভর্তি ফুল। তখন আমি বাসার ঠিকানাটা দেওয়ার পরে উনি আমাকে একবারে সরাসরি একদম বাসার সামনে নিয়ে যান, নিয়ে নামায় দেওয়ার পরে আমার পকেটে তখন ২২ টাকা ছিলেন, আমি রিক্সাওয়ালারে ২২ টাকা দিছিলাম, উনি ২২টা টাকা নেন নাই, না ভাই এটা আমার লাগবে না। বললাম না ভাই আপনার ভাড়া না, আপনি চা খেয়ে দেন, না না আমার ভাড়া লাগবেই না। উনি নিলই না, বাসায় যাওয়া করার পরে তো আমার স্ত্রী অনেক কান্নাকাটি করলেন, করার পরে গুছল টুছল করলাম, ওই দিন থেকে আমি ভিক্ষাকে বাড়ি বাদ দিয়ে দিই।
আপনার
সন্তান ঘরে থাকতো রাইট?
তখন আমার ছেলে হ্যাঁ বড় হয়েছে।
কয় মাস বয়স ওর তখন?
বছর খানিক মনে হয় নাই।
আচ্ছা, তারপর কি হলো?
তারপরে ওই সময় এখন আমরা কি করব, এর আগে আবার আমি যে জায়গায় থাকতাম ওইখানে যে একটা মার্কেট ছিল, মার্কেটের মালিক ছিল উনি হাজি সাহেব। তো এই হাজি সাহেবের আমি আগে বলছিলাম যে দাদা যদি এখানে কোনো দোকান খালি হয় আমার একটা ছোট মোটো একটা দোকান দিয়েন, আমি দোকান করে খাবো। তখন ওই হাজি সাহেব বললো যে ভাই তুই দোকান করতে পারবি? তো যখন বলছি কইলো আচ্ছা ঠিক আছে দেখি। তো হঠাৎ করে আমার এই ঘটনার পরে তিন চার দিন পরে হঠাৎ করে উনি বললেন যে দোকান তো একটা খালি হয়েছে নিবা তোমরা? আমি বললাম হ্যাঁ দাদা নিব। কয় নিলে তাহলে টাকা দি। কত টাকা? কয় ২০,০০০ টাকা সিকিউরিটি দেওয়া লাগবে। দাদা এত টাকা কই পামো আমি, আমার কাছে কি এত টাকা আছে? কত দিয়া পারবি তুই ক? দাদা আমি ১০,০০০ টাকা দিয়া পারব। আচ্ছা দে ১০,০০০ টাকাই দে। তখন আমার গড়ে ১৫,০০০ টাকা ছিল
এই ভিক্ষার দ্বারা অর্জিত।
হ্যাঁ, অর্থাৎ আমি যে টাকাটা আনতাম আমার স্ত্রী কিন্তু অত্যন্ত হিসাব করে চলেন, সে বাজার করতে যদি আমি ৫০টা টাকা দিই এখান থেকে সে ২ টাকা হইলেও ফিরে আনবে, আইনা ওই টাকাটা লুকিয়ে রাখে আমাকে বলেও না। তখন এই টাকাগুলো আয়না শুধু ওনার হাতে দিয়ে দিতাম, উনি খরচ করতেন আর যা করতেন করতেন। যেদিন আমার এই ঘটনাটা ঘটে আর আমি যখন সত্য কথাটা ওনার সাথে বলি, তখন উনি আমাকে এই কথাটা বলেন যে এই টাকা আছে, এই টাকা দিয়ে আমরা একটা কিছু করব। আমি এই 10,000 টাকা দিয়ে আমি দোকানটা নিয়ে নিই, বাকি 5,000 টাকা দিয়ে আমি চেয়ার টেবিল এগুলো কিনি, দোকান শুরু করি। তখন তো আমার দোকানে লোক আসে না, কেউ আসে না।
কিসের দোকান দিলেন?
চায়ের দোকান।
চায়ের দোকান,
হ্যাঁ। আর চাটা বানাইতেন তখন আমার স্ত্রী, মানে আমার স্ত্রী ওই সময় খুব সেফে বসতেন, বোকরা সুকরা পইরা বা অন্য টোনা ই করে বসতেন, অনেকে আসতো না, অনেকে মনে করতো মহিলা মানুষের কাছে চা খাইতে যাবো, আর ওরকম মহিলাও না যেহেতু প্রকাশ্যে বসে না, এই জন্য অনেকে আসতো না। তো একটা লোক ছিলেন আমার খুব হেল্প করছিলেন লোকটা, উনি গার্মেন্টসে চাকরি করতেন, যে গার্মেন্টসটার সামনে আমার দোকানটা, গার্মেন্টসে একটা ড্রাইভার ছিলেন, উনি আমার হয়ে অনেক হেল্প করছেন। উনি করতেন কি মানুষকে ধৈর্য ধরে আয় না, ওনার পকেটে টাকা দিয়ে চা খাওয়াইতেন, আর চাটা উনি কইতেন যে ভাবি চাটা একটু সুন্দর করে বানাইন, তখন বানাই দিতাম, একটু লস হইলো মানে ওরকম করে চাটা বানাইতাম। তো ওই চাটা খাওয়াই দেখছো চা তো খারাপ না, তাহলে সমস্যা কি? সে অন্ধ হোক বা যাই হোক তোর আসবি না কেন, সে তো অন্ধ মানুষ, তোদের কাছে একটা টাকা চাইলে দিতে প্রস্তুত, তাহলে সে তারা একটা চা খায় একটা টাকা দিলে তোর লস কি ভাই, তাহলে আয় একটা চা খাস পান খাস ওর দুটা টাকা হোক। এভাবে এভাবে করে উনি কিন্তু মোটামুটি আমার দোকানটা গুছে আনে। তো এখন দেখলাম কি আমার স্ত্রী নামাজে চলে যায়, আবার এক সময় রান্না করতে চলে যায়, তাতে কিন্তু আমার দোকানটার অনেক ক্ষতি হয়, কাস্টমার আইসা ঘুরা যাওয়া পরে আর ওই কাস্টমার দ্বিতীয়বার আর আসে না। আমার মাথার মধ্যে আবারও কেস করলো যে এখন আমি কি করতে পারি, দোকানটা নিয়েও কি ছেড়ে দেব, আর ছেড়ে দিই বা আমি কি করবো, আবারও কি বিক্রিয়ে যাবো না, আমি বিক্রিয়ে যাবো না, তাহলে এখন কি করব। তখন আমি নিজে নিজে রাত্রে চিন্তা করলাম, তখন সেই দিন কিন্তু আপনাদের এই এবিসি চ্যানেল আমি শুনতেছিলাম, তখন এই এবিসি চ্যানেল শুনতেছি আর মনে মনে খালি ভাবতেছি, ভাবতে ভাবতে আসলো যে না আমি চা বানানি শিখবো, অন্ধ মানুষ হয়েছি তাতে কি ইচ্ছা করলে মানুষ পারে নাকি।
আমি একটা জিনিস যেটা বুঝলাম যে দোকান আপনার ভিক্ষার টাকা দিয়ে করেছেন আপনি, কিন্তু সেই দোকানে চা পাতি চা বানানো সবকিছু কাজ করতো আপনার স্ত্রী,
স্ত্রী
এবং সেই দোকানে আপনার স্ত্রী পর্দানশীন হয়ে বসতেন, যে কারণে কাস্টমাররা ওখানে আসতো না। তারপরে কোন একটা ব্যক্তি লোকজনকে নিয়ে এসে চা খাওয়ানোর একটা অভ্যাস তৈরি করার চেষ্টা করলো এবং বললো যে এদেরকে সাহায্য করতে, এবং সেখানে আপনি আমাদের অনুষ্ঠান শুনে উৎসাহ বোধ করলেন, যেভাবে হোক আপনি নিজে চা বানানো শিখবেন, তাই তো? প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকের যে জীবনের গল্পটি এখানে প্রচারিত হচ্ছে, সেই জীবনের গল্পটি এ পর্যায়ে এসে যে আপনাদের অন্তর কাঁপিয়ে দিয়েছে সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে এই দম্পতির কাছে যাব। দম্পতিরা বর্তমানে কোন অবস্থায় রয়েছে, কেমন ভাবে তাদের দিন কাটছে, এই দিন এলএম এই যে শিক্ষাটা তারা নিয়েছে, এই শিক্ষা নিয়ে দুনিয়াতে সহজ সরল ভাবে পথ চলা, সবার প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে সঠিক পথে পথ চলা এবং সেজন্য শত কষ্টকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটা আসলে আজকে আমাদেরকে অনেকখানি ভাবাবে এবং এখান থেকে আমরা অনেক কিছুই শিখব সেটা নিঃসন্দেহে বলা যায়। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গেই আমরা আবারও ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই দম্পতি এবং এদের সন্তান সহ একটি ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। তাদের চায়ের দোকানের ছবি দেওয়া আছে, ওটাও ওখানে ডকুমেন্ট স্বরূপ আছে এবং আপনারা দেখে আপনাদের কমেন্টস প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নগুলো অনুষ্ঠান শেষে তাদেরকে করব। আপনার যদি কিছু বলার থাকে ওখানে যান, একই সাথে যদি মেম্বার হতে চান হ্যালো 8920 আপনি ওখানে গিয়ে মেম্বার হতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে কি যাবেন, ওখানে গিয়ে লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আজকে আমার অতিথি পবিত্র কোরআনের হাফেজ চানলাল সর্দার। তার জীবনের গল্প আজকে এখানে প্রচারিত হচ্ছে, আমরা তার কাছেই ফিরে যেতে চাই।
যাবার আগে আপনাকে বলছি, আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প হ্যালো ইট 920 তে এসে আপনি বলবেন, লাখো শ্রোতার কাছে আপনি পৌঁছে দেবেন আপনার জীবনের উত্থান এবং পতন এবং একই সাথে আপনার জীবনের নানা দিকগুলো, তাহলে আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর নিশ্চয়ই আপনার জানা আছে, তারপরে বলছি 9115668, আবারও বলি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের এখানে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, সুতরাং মিনিট তিনেকের মতো সময় আপনি পাবেন, এই তিন মিনিটের মধ্যেই গুছিয়ে বলতে হবে। আর ফেসবুক হচ্ছে আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু, আপনি চাইলে ওখানেও চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে যাবেন, অবশ্যই লাইক দেবেন এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি আপনার কাছে, যে জায়গাটায় আপনি ছিলেন, চা বানানো শেখার প্রতিজ্ঞা করলেন আমাদের এই অনুষ্ঠান শুনে।
তখন আমি চা বানানির একটা,
আচ্ছা আপনি আমাকে একটু বলবেন যে কার অনুষ্ঠানটা শোনার পরে আপনি এই ধরনের অনুপ্রেরণা পেলেন? যদিও চা বানানোর কাজটা আপনার জায়গা থেকে খুব বেশি কঠিন কাজ না বা আমাদের জায়গা থেকে খুব বেশি কঠিন কাজ না, তারপরেও নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য চিন্তা ভাবনা করা, নিজের হাতের পাশে চারপাশে যা আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, কোন একটা অনুষ্ঠানের নাম কি মনে পড়ে যে কোন একজনের অনুষ্ঠান যেটা শুনে?
হ্যাঁ, সেদিন এই যে আমি চা বানানি, এটা অবশ্য বেশি দিন নয়, যেমন আপনাদের এই যে আবুল কালাম আজাদ সাহেবের যেদিন অনুষ্ঠানটা ছিল
আমাদের 100তম পর্ব,
হ্যাঁ সেদিন থেকে আমি চা বানানিটা পরিপূর্ণ মোটামুটি আমি শিখতে পারি।
তার মানে আপনি বলছেন যেটা আবুল কালাম আজাদের জীবনের গল্প শোনার পরে আপনার ভিতরে একটা প্রতিজ্ঞা চলে এসেছে?
প্রতিজ্ঞা চলে আসছে,
যেভাবেই হোক ঘুরে দাঁড়াবো। তারপর
নালে এর আগে আমি একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি দোকানটা আবার ছেড়ে দিব।
আচ্ছা,
তো যখনই আবার ওনার ইটা আমার ভিতরে আসলো, তখন শোনার পরে আমার ভিতরে আবার একটাই আসলো যে না, উনি যদি এতগুলা হোঁচটের পরেও উনি আবার ঘুরে দাঁড়াইতে পারেন, আর আজকে সে আবুল কালাম আজাদ যদি আজাদ প্রোডাক্টস হইতে পারে, তাহলে আমি পারবো না কেন? ইনশাল্লাহ,
ইনশাল্লাহ,
কারণ উনিও একজন মানুষ, উনাকে আল্লাহ জ্ঞান দিছে, আমিও একজন মানুষ, আমাকেও তো আল্লাহ জ্ঞান দিছে, তাহলে উনি পারলে আমি পারবো না কেন? ইনশাল্লাহ। তখনই আমি এই সিদ্ধান্তটা আবার নতুন করে শুরু করি, তখন আমি পরিপূর্ণ কিন্তু চা বানানি আমি শিখে ফেলি। তখন শিখি কেন না, আমার স্ত্রী আমাকে ধরে ধরে দেখাই দেন যে এই যে এভাবে করে, যেমন কাপটার ভিতরে চাটা ডালতেছি, আমি কাপটার উপরে এমনি আঙ্গুল দিয়ে দুইটা আঙ্গুল দিয়ে চাপদা ধরি, ধরার পরে যখন এই কাপের ভিতরে লিগারটা আসে, যতটুক পর্যন্ত লিগারটা আসে অতটুক কাপটা গরম হয়ে যায়, যখন আমার আঙ্গুলের কাছে গরমটা চলে আসে তখনই আমি বুঝি যে লিগারটা পরিপূর্ণ হয়ে গেছে। চিনিটা তো আগে দিয়েনি, চিনিটা দেওয়া শিখাইছে আমার স্ত্রী যে এমনি চামিচটা ঢুকাবেন বৈরমের ভিতরে, ঢুকাই হাইরা লয়া হাইরা চামিচটা এমনি করে একটু হালকা বাড়ি দিবেন, দেখবেন যে আপনি মিডিয়াম চিনিটা চামিজে রয়ে গেছে, যেটুক প্রয়োজন ওইটুকু, বাকিটুক পড়ে গেছে, ঠিক ওভাবে উঠাইলাম। আচ্ছা এখন দুধরা, তখন দুধ উড়াইতে যায়া দেখলাম কি এমনি এই ডিব্বার থেকে চামিচ ঢুকাইয়া উপরে ডিব্বার যে টিনটা থাকে ওই টিনের লগে একটা গসা দিই উপরে, আর নিচেও লোক আপনার ওই ডিব্বার সাইডটার লগে এমনি করে গসা দিয়ে আর চামিচটা আনি, তাতে মোটামুটি চামিচ ভর্তি দুধ আসে, আর বেশিটা আসে না, আর বেশি একটা দুধ পড়েও না, তবে কি কাপটা আর এই দুধের ডিব্বার একবার কাছাকাছি নিয়ে নিই আমি, তখনই দিয়া বাস নাড়া দিয়া দু চাটা বানায় দিলে, তখন দেখতেছি মোটামুটি আমার এই চাটা প্রথমত কেউ খান না, তো কি অবস্থা খান না, তাহলে কিভাবে হলো, তাহলে তার আমার শিখা লাভ হলো না, তখন আবারও আমার মনটা আবার নষ্ট হয়ে যায়। তখন আবারও আমি একদিন নামাজ পড়ার পরে চিন্তা ভাবনা করলাম যে না, হইতে পারে এটা স্বাভাবিক, আমি নতুন মানুষ, অনেকে মনে করতে পারে যে হয়তো আমি কেমনে নাকি করি, আবার ফিরা শুরু করলাম। তখন মোটামুটি এই যে চা বানাইতেছি এখন মোটামুটি কিন্তু লোকজন খাইতেছে, এখন আর আমার স্ত্রীর দোকানে অতটা সময় দিতে হইতেছে না, আমার স্ত্রী এখন নামাজ কালাম ঠিক মতো পড়তে পারতেছে, বাসার কাজ ঠিকঠাক মতো করতে পারতেছে, আগে কিন্তু ঠিক মতো আমার স্ত্রী নামাজ কালামও ঠিক মতো পড়া হইতো না, অনেক সময় দেখা যায় যে নামাজের ব্যাঘাত ঘটে যেত, কারণ দেখা গেছে কাস্টমার ভর্তি দোকানে, এখন কোথায় যাবে, সে তো যাওয়ার মতো সুযোগ পাচ্ছে না, যাইতেও পারছে না, নামাজটা দেখা গেছে একটু বিলম্ব হয়ে গেছে, একটু পরে পড়তে হয়েছে, কিন্তু তা না, এখন ইনশাল্লাহ যথারীতি টাইম টু টাইম নামাজ পড়তে পারতেছে, সবকিছু পড়তে পারতেছে, আর আমি ওই ইয়াটা করি যেগুলা বাকি দিই সারাদিন আমি স্মরণে রাখি, আমার স্ত্রী আসলে পরে আমি নামগুলা বলি আর টাকার অঙ্কটা বলি আমার স্ত্রীর লেখেন। তার ফাঁকে আবার কিন্তু এখান দিয়ে আমার স্ত্রীর আমি আরেকটা কাজ করছি, সেটা হলো যে আমার এখন আবার আরেকটা পরিকল্পনা আমার মাথার মধ্যে আবারও, যে আমার স্ত্রী আমি সেলাই কাজ শিখেছি, অর্থাৎ এটা শিখানোর উদ্দেশ্য হলো, আমি এই চার দোকান করতে করতে এখন দেখতেছি যে কোরআন শরীফ এক পর্যায়ে আমি ভুলে যাইতেছি, কোরআন শরীফ অনেকটাই আমার ভিতরে এখন নেই। চিন্তা ভাবনা করে দেখতেছি, অনেক সময় তেলাওয়াত করতে গেলে দেখি যে বাইজা যাইতেছি, সমস্যা হইতেছে। তখন চিন্তা করলাম যে এইভাবে যদি আমি চার দোকান আরো কয়েক বছর করতে থাকি তাহলে তো আমি এই কোরআন শরীফ রাখতে পারবো না, তাহলে এখন কি করতে হবে? কারণ চার দোকানে সবসময় ফেতনা ফাসাদ চলতে থাকে, বিভিন্ন মানুষের কথাবার্তা। দ্বিতীয়ত টিভি চলতে আছে, টিভিতে বিভিন্ন গান বাজনা শুনতেছি, কানে এগুলো ঢুকতেছি, এদিকে কোরআন শরীফ থেকে নলেজ আস্তে আস্তে উঠে দিতেছি। এখন চিন্তা ভাবনা করছি, আমার স্ত্রীর আমি সেলাই কাজ শিখেছি, আমার এখন শুধু সঞ্চয়ের অভাব। যদি আল্লাহ তাআলা আমাকে ইনশাআল্লাহ একটু কোন রকম একটু সঞ্চয় ব্যবস্থা করে দেয় তাহলে আমি এই চার দোকানের পাশাপাশি টেইলার্স এর দোকান আমি আবার আমার স্ত্রীর মাধ্যমে আমি চালু করব। যদি আল্লাহ তাআলা আমার ইনশাআল্লাহ এই চার দোকান থেকে আমার সঞ্চয়টা বার করার মতো সুযোগ দেন আর হইতে পারে, সেদিনে আমি সেলাই কাজটা ইনশাআল্লাহ সেলাই মেশিনটা চালু করব। আর এটার মাধ্যমে আমি আবার নতুন করে আমার এই পূর্ণ এলেমের পিছনে আমি ঘুরে যাইতে চাই, যে যখন এই সেলাই মেশিনটা চালু করতে পারবো আর সেলাই কাজটা আমার স্ত্রী করতে পারবেন, তখন দেখা গেছে আমার স্ত্রী যদি সেলাই কাজ করেন আমি পাশে বসে বসে আমি কোরআন দা একটু তেলাওয়াত করতে পারব, আর করতে পারলে কোরআন শরীফটা যদি আমি পরিপূর্ণ আবারও ফিরে মুখস্থ করতে পারি, ইয়াদ করতে পারি, তাহলে হয়তো বা আল্লাহ মিলাইলে, আল্লাহ মিলাইতেও পারেন। একটা দিনী প্রতিষ্ঠানের দায়িত্ব যদি আমি আবার পাই, আল্লাহ যদি দেয়, তাহলে ইনশাআল্লাহ আমি আবার ফিরে পুনরায় দিনের উপরে চলে যেতে পারব। এই উদ্দেশ্য করেই আপনাদের কাছে আসা আমার। তো আপনারা সকলে আমার জন্য ভাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাকে দিনের উপরে থাকার তৌফিক দেয়। আর ওই যে আমি একটা জমি কিনে রেখেছি, এটাও কিন্তু আমার একটা উদ্দেশ্য, সেটা হলো যে আমার ছেলেটা একদিন দিনী প্রতিষ্ঠান করবে এখানে। হ্যাঁ, এই জমিটা এই জন্যই কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য। তো আপনারা সবাই আমার উপরে আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাকে এরকম অনুভূতি নিয়ে চলার তৌফিক দেয়, যাতে আমার সবকটাই, আমার জীবনে যাই কিছু আমি সিদ্ধান্ত নিয়েছি, হয়তো বা যদিও আমার হোসট খাইতে হয়েছি কিন্তু আমি ইনশাআল্লাহ সাকসেস হয়েছি, আল্লাহ করাইছে কম আর বেশি। তো এখনো সামনে যে নিয়ত করে বসে আছি, আল্লাহ যেন আমাকে ইনশাআল্লাহ সাকসেস করান। আপনারা দোয়া করবেন আর সকলেই আমার জন্য এরকম করে চেষ্টা করবেন যাতে কাউর কাছে হাত বাড়াইতে না হয়, দুর্বল হয়ে যেন বসে না থাকতে হয়, নিজে হাতে নিজের ব্রেনে নিজের বিবেক থেকে যেন খুঁজে খুঁজে বার করে নিজে পায়ে দাঁড়াইতে পারে, এরকম চেষ্টা সকলেই করবেন। এজন্যই এই আমার এখানে আসার এই উদ্দেশ্য আর এই চেষ্টা ফিকির।
জি, আপনার ছেলের বয়স কত এখন?
আমার ছেলের বয়স এখন আনুমানিক 5.5 বছরের মতো।
আচ্ছা, ও কি পড়াশোনা করছে?
না, এখনো পড়াশোনা করাইতে পারি নাই। সেটা হলো আমি আমার ছেলেকে গত বছর কিন্তু এক মাদ্রাসায় ভর্তির জন্য সম্পূর্ণ আমি প্ল্যান প্রোগ্রাম একবারে সব ওকে করছিলাম, করার পরে এখানে আর একটা অ্যাক্সিডেন্ট আমার জীবনে হয়ে যায় আবারও। সেটা হলো যে আমার একটা বাচ্চা গত বছর হয়েছিলেন, হওয়ার পরে যেদিন হন ওদিনই আমার বাচ্চাটা মারা যায়। তো মারা যাওয়ার পরে তখন আমার স্ত্রী খুব পাগল, এখন চিন্তা করে দেখলাম যে আমার এই বাচ্চাটা যদি এখন আবার ওনার কাছ থেকে সরাইয়া দিই তাহলে তো উনি আরো পাগল হয়ে যাবেন, হয়তো বা ওনার দিকে তাকায় ওই বাচ্চাটার কথাটা একটু ভুলতে পারবেন। এই জন্যই আমার বাচ্চাটাকে দেওয়া হয়নি এই পর্যন্ত। এখন নিয়ত আছে এই বছর ইনশাল্লাহ আমি মাদ্রাসায় ভর্তি করবো, আমার ছেলেকে আমি দিনে লাইনে পড়াশোনা করবো ইনশাল্লাহ।
ইনশাল্লাহ, এই হচ্ছে আপনার জীবন, আপনি ভবিষ্যতে স্বপ্ন দেখেন, আপনি যে সেই কষ্ট করে এক টুকরো জমি কিনেছিলেন সেই জমির উপরে আপনি একটা মাদ্রাসা করবেন।
জি, আমার মূল স্বপ্ন এটাই,
এবং সেখানে দিনের শিক্ষা দিবেন লোকজনকে।
জি,
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের অতিথি হাফেজ লাল চান সর্দারের জীবনের গল্প। যদি বলি যে কি শিখলেন আজকের এই জীবনের গল্প থেকে, শুধু একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে মানুষ কখনো হারতে জানে না, মানুষ হারবে না। প্রতি মুহূর্তেই আমরা বারবারই বলি আপনাদেরকে যে এমন কোন এক্সাম্পল আপনাদের সামনে আমরা দাঁড় করাই না যে এক্সাম্পল আপনাদের জন্য দুরূহ হয়ে যাবে। এরকম অন্ধ হাফেজ লাল চানের মতো অন্ধ অনেকেই আছেন, অনেকেই আছেন সোসাইটিতে, তার মতো কোরআনের হাফেজও অনেকে আছেন। এবং তিনি নিজের স্বইচ্ছায় পরিবারকে বলেছিলেন যে আমাকে কোরআনের হাফেজ করো, তার পরিবার তাকে উৎসাহ দেয়নি এবং তার পরিবার তাকে সেই হেফজখানা থেকে নিয়ে আসার চেষ্টা করেছে। তার পরিবার যে লাইনে চিন্তাভাবনা করেছে সে লাইনে চিন্তাভাবনা করেনি, তার জন্য তার প্রচুর পরিমাণ প্রতিকূলতা পার হতে হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা পর্যন্ত করতে হয়েছে নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য। এবং সে ভিক্ষুক হয়ে কিন্তু কম রোজগার করেনি, ভিক্ষুক হয়ে সে টাকা সেভ করতে পেরেছিল, তারপরে সে ভিক্ষাপথ থেকে সে নিজেকে সরিয়ে এনেছে, কারণ সে জানে যে দিনী এলেমের সঙ্গে এই পথটা আসলে যায় না। তারপর সেখান থেকে সরিয়ে এনে নিজে একটা ছোট্ট চায়ের দোকান করে, যে চা মানুষ খায় না তার কাছ থেকে, সে চায়ের দোকান করে সমাজে হাত পেতেছে যে আমাকে সুন্দরভাবে বাঁচার একটা সুযোগ করে দাও। এখনো সে আপনাদের কাছে কোনো সাহায্য চায়নি, সে শুধু দোয়া চেয়েছে যে সে যেন
মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে, এবং তার যে স্বপ্নের জায়গা, তারও একটা স্বপ্নের জায়গা আছে। সে যখন মাদ্রাসার শিক্ষক ছিল তখন সেখান থেকে পড়িয়ে সে কিছু জমি কিনেছিল, খুব অল্প পরিমাণ জমি। সে অল্প জমিতে সে ভবিষ্যতে একটা মাদ্রাসা করতে চায় এবং সেই মাদ্রাসায় দ্বীনে ইসলামের শিক্ষা হবে। অদ্ভুত সুন্দর এই জীবন, অদ্ভুত শ্রদ্ধার এই জীবন। আমরা এই শ্রদ্ধা নিয়ে আজকের জীবনের গল্পটা, তার জীবনের যে গল্পের যে পর্বটি, সেটা শেষ করতে চাই। তবে তার আগে প্রিয় শ্রোতা, সাধারণত আমাদের হ্যালো ইট নাইন টু জিরো যেভাবে শেষ হয় সেটা হলো যে একটা গান দিয়ে হোক বা যে কোনো কিছু করে হোক একটা ক্লোজিং মার্ক থাকে, আমরা সে কাজটা আজকে করছি। আমরা তার কাছ থেকে একটু শুনব, কোরআনের অল্প কিছু অংশ শুনব, এবং শোনার পর আমরা তাকে নিয়ে যে কমেন্টসগুলো হয়েছে ফেসবুকে বা মন্তব্যগুলো হয়েছে সেগুলো একটু পড়ে শোনাতে চাই। আপনি কি আমাদেরকে অল্প একটু শোনাবেন, বিশেষ করে আয়াতুল কুরসি, আমার খুব খুব প্রিয়।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم
presents hello 8920 close up the closer the better
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে খুলে বলা হয়নি মনের কথাটি ওকে অল রাইট মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স তাই না সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো বারো ঘন্টা পর্যন্ত সো গেট রেডি কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে খুলে বলা হয়নি মনের কথাটি ওকে অল রাইট মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স তাই না সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো বারো ঘন্টা পর্যন্ত সো গেট রেডি কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়
প্রিয় শ্রোতা আমরা ফিরে এসেছি একটা বেজে আঠারো মিনিট হচ্ছে সময় আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে হাফেজ লালচান বাদশার জীবনের গল্প এবং তার জীবনের গল্পে আমরা আবার ফিরতে চাই হ্যাঁ একটু পরে আপনাকে আমি ফ্লোর দিচ্ছি তবে তার আগে আমি কিছু ফেসবুক কমেন্টস একটু পড়তে চাই ওকে অলিউল্লাহ আমাদেরকে লিখেছে পৃথিবীতে যার গর্ভধারিণী মা দেখতে পারে না কষ্ট দেয় তার মতো জনমদুখী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই মোহাম্মদ ইউসুফ বিন ইসমাইল লিখেছে বিধাতার নাকি বিদায়তের বিরুদ্ধে হবে বিদায়তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য হাফেজ সাহেব আপনাকে সালাম আসলে এটা বিদাত হবে বিদাত ওকে অলিউল্লাহ, আপনি আরেকজন আরো একবার লিখেছেন আমাদেরকে, ধন্যবাদ এরকম একটি সুন্দর গল্প প্রচার করবার জন্য। প্রত্যেকের জীবনে এমন কিছু স্বপ্ন থাকে যা মনের মধ্যে প্রচন্ড ইচ্ছাশক্তি তৈরি করে। লালচান ভাইয়ের এরকম একটা স্বপ্ন ছিল আল্লাহ তাআলার অশেষ রহমতে, এবং লালচান ভাইয়ের সহি নিয়তের জন্য তিনি তার লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। কথায় আছে, নিয়ত গুণে আল্লাহ তাআলা মানুষের মঙ্গল করেন। শেকানিস লিখেছেন, লালচান ভাই কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আমি মুগ্ধ, আপনি অন্ধ না, আপনার মন মনের ভেতরে চোখ আছে, সেটা দিয়ে আপনি সবকিছু দেখতে পারেন, অনুভব করতে পারেন। আমাকে রাত জাগা পাখি আমাদেরকে লিখেছে, জীবনে চলার অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ লালচান ভাই। কায়সার হামিদ লিখেছে, ওনার তেলাওয়াত এতটাই সুন্দর যে সারা জীবন তেলাওয়াত শুনলেও মনে হয় তৃপ্তি মেটাতে পারব না, আল্লাহ যেন ওনাকে কোরআনের ওছিলায় দৃষ্টি শক্তি দান করেন, কোরআনের ওছিলায় ওনাকে দৃষ্টি শক্তি দান করেন। পল্লব শাখারি, হ্যাঁ শাখারি লিখেছে, এত কষ্ট আল্লাহ কেন মানুষকে দেয়। হাসান সখা নামে একজন লিখেছে, আমি দুবাই থেকে শুনছি আর চিন্তা করছি আমরা কতটা সুখে আছি। সরওয়ার আরজি লিখেছেন, আল্লাহ তোমার মঙ্গল করুক, আমিন। ব্রেভ প্রিন্স নওশাদ লিখেছে, আজকের গল্পটা শুনে আমার কান্না চলে এসছে, এই হাফেজ ইসলামকে ইসলাম থেকে সঠিক শিক্ষা পেয়েছে। আব্দুল মালিক লিখেছে, ভিক্ষা করে নয় অন্য কিছু করে সংসার চালাবো, এরকম একটা মানসিকতার জন্য আপনাকে হাজারো সালাম জানাই। শত শত হাজার হাজার কমেন্টস দিয়ে ভরে গিয়েছে আমাদের ফেসবুক, যারা কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ আপনার কাছে আসছি, তবে তার আগে আমি প্রিয় শ্রোতা আপনাদের যেটা বলতে চাই, যারা আজকে কমেন্টস করেছেন এবং যারা নতুন জয়েন করেছেন তাদের মধ্যে থেকে আমরা দুজনকে পেয়েছি, যারা পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাদের মধ্যে বেস্ট কমেন্ট করে পেয়েছেন কায়সার হামিদ, এবং লাইক যিনি দিয়েছেন, মানে যারা দিয়েছেন তাদের মধ্যে যাকে আমরা পেয়েছি তিনি হচ্ছেন রিদি জান্নাত, আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শ্রোতাদের উদ্দেশ্যে লাস্টে কি বলতে চান?
শ্রোতাদের উদ্দেশ্যে লাস্টে এইটুকুই বলার যে তারাও আমার মতো এরকম চেষ্টা করুক আর আমার জন্য দোয়া করবেন, কিংবা আমার যদি এই কথার মাধ্যমে কথা ভাষা কিংবা ব্যবহারের কোন রকমের ভুল হয় তারা আমাকে ক্ষমার চোখে দেখবেন, আর তারাও যেন যদি মুসলিম হন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে রাজি খুশি রাখবেন, আল্লাহর কাছে চাবেন, সবসময় আল্লাহর কাছে চাবেন, এটাই আমার মূল উদ্দেশ্য। আমাকে দোয়া করবেন, এমনকি আমার এই কাজ আমাকে এগুলা করার জন্য যদি তারা মনে করেন ইনশাআল্লাহ আমাকে সহযোগিতা করবেন, সেটা হলো আল্লাহওয়ালার মাধ্যমে।
চায়ের দোকানটা কোথায় আপনার?
আমার চায়ের দোকানটা ভাইয়া আপনার গাজীপুর যে মৌছাক নামে একটা এলাকা আছে, এই মৌছাকের প্রায় অনুকূলে কুরবানি, মানে পুরবানি নামে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে।
পুরবানি না কুরবানি?
পুরবানি,
পুরবানি।
হ্যাঁ, এই পুরবানি নামে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির গেট বরাবরই একদম রাস্তার অপর পাশে, মানে
কোন নাম আছে দোকানের?
হ্যাঁ, দোকানের নাম হইল লিমন স্টোর।
লিমন স্টোর, লিমন কার
ছেলের নাম,
মানে পূর্বানি যে মানে লিমন স্টোর ব্যানার নাই, যে অন্ধ লোকের দোকানটা বললে যে কোনো লোকে দেখা দিব,
যারা যেতে চান যারা দেখা করতে চান তারা ওখানে গিয়ে দেখা করতে পারেন। পুরো অ্যাড্রেসটাই আমরা এখানে দিয়ে দিলাম। আর আজকের এই গল্পটি আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন, www.abcradiobt.fm এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক থেকেও পাবেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আবারও বলি, www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের বাপার তুমি জলিল জবার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা।
করে আদমকে সেজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসানবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে, শিশু মুসানবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আদম দিয়া, যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আদম দিয়া, দমে দমে তে হর দম পড়ে সে ইসমে আদম, দমে দমে তে হর দম পড়ে সে ইসমে আদম, সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু
Close Up presents Hello 8920 Close Up The closer the better
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে খুলে বলা হয়নি মনের কথাটি ওকে অল রাইট মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স তাই না সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো বারো ঘন্টা পর্যন্ত সো গেট রেডি কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়
কয়টা বাজে হিসেব আছে
কেন রাত দশটা
উফ তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা এত রাতে কোন পার্লারটা খোলা আছে
শোন এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট
কিভাবে এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট এটি ত্বকের পাঁচ তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট
Close Up presents Hello 8920 Close Up The closer the better
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে খুলে বলা হয়নি মনের কথাটি ওকে অল রাইট মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স তাই না সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো বারো ঘন্টা পর্যন্ত সো গেট রেডি কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়
একটা বেজে ৩২ হচ্ছে সময় কিবরি আপনার সঙ্গে আছি সঙ্গে আছে আমার টিম মেম্বাররা সঙ্গে আছে শাকিল লাবিব খালিদ এবং লোবান এবং আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পর্যায়ে আমরা গত সপ্তাহে যারা আমাদেরকে ফোন করে আমাদের অতিথি সম্পর্কে মাসুদ রানা সম্পর্কে বিভিন্ন কমেন্টস জানিয়েছেন তারা বেশ কিছু কমেন্টস আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাব ফোন কল আর এই ফাঁকে আপনাদের সবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে হ্যালো 8920 আগামী পর্ব থেকে এবং খুব শীঘ্রই নতুন রূপে আপনাদের কাছে আসছে নতুন রূপে বলতে আমরা যেটা বোঝাচ্ছি আরেক নতুন সেগমেন্ট যোগ হচ্ছে হ্যালো 8920 তে আমরা এখন সবকিছু মিলিয়েই একশোর উপরে তো পর্ব পার করে দিয়েছি কিন্তু প্রায় দেড়শোর মতো মানুষের জীবনের গল্পকে দেড়শোর খুব কাছাকাছি মানুষের জীবনের গল্পকে এখানে হাজির করেছি আমাদের শ্রোতাদের আমরা বিশ্বাস করি এই জীবনের গল্পগুলো আপনারা শুনে কোন না কোনোভাবে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করেছেন এবং একই সাথে কোন না কোনো ভালো কাজ আপনি করেছেন সেটা পরিবারের মধ্যে হতে পারে নিজের নিচের জায়গা থেকে হতে পারে, সমাজের জন্য হতে পারে, রাষ্ট্রের জন্য হতে পারে, আমরা সেই সব বন্ধুদেরকে স্পেশালি হাইলাইট করতে চাই আমাদের শোতে, যারা হ্যালো ইট নাইন টু জিরোর কোন একটা বিশেষ এপিসোড শুনে কিংবা হ্যালো ইট নাইন টু জিরো শুনে নিজের জীবনে কোন একটি ভালো কাজ করেছেন এবং একটা উদাহরণ রেখেছেন। সেটা হতে পারে খুব ছোট কাজ কিংবা কোনো বড় কাজ। আপনি যদি এরকম কোন কাজ করে থাকেন যেটা হ্যালো ইট নাইন টু জিরোর কোন একটি পর্ব শুনে, কোন একটা মানুষের জীবনে শুনে আপনি সে কাজে অনুপ্রাণিত হয়েছেন, তাহলে সেই কাজটি কি এবং কার জীবনের গল্প শুনে হ্যালো ইট নাইন টু জিরোর কোন এপিসোডটা শুনে আপনি সেই কাজটির দ্বারা সেই কাজটি করার জন্য অনুপ্রাণিত হয়েছেন, সেটা খুব সংক্ষিপ্ত করে আমাদেরকে ফোনে জানাতে হবে। আমরা আপনাদের সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করব এবং আমরা আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্পেশাল গেস্ট করতে চাই। প্রিয় শ্রোতা, আমাদের এখানে যোগাযোগ করার জন্য নিয়মটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন আমাদেরকে যেভাবে ফোন করে জীবনের গল্প বলার জন্য ফোন করতে হয় একই নিয়ম, আপনি 9115668 এ ফোন করবেন। আবারও বলছি 9115668 এই নম্বরে ফোন করবেন। ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, বলার পরে বলবেন হ্যালো ইট নাইন টু জিরোর কোন গল্পটি শোনার পরে আপনি প্রতিজ্ঞা করেন ভালো কাজ করার জন্য কিংবা কোনো কিছু করার জন্য যেটা পজিটিভ, সেই পর্বটার নাম বা অতিথির নাম বলার পরে আপনি কি কাজ করেছিলেন বা করছেন বা কি ধরনের কাজে আপনি এগিয়ে যাচ্ছেন সেই কাজটি খুব সংক্ষিপ্ত করে বলে শেষ করতে হবে। আমরা খুব শীঘ্রই অতি দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করব এবং অনুষ্ঠানের শুরুতেই আপনাকে হাইলাইট করতে চাই আমরা বিশেষভাবে। সুতরাং বুঝতেই পারছেন যে হ্যালো ইট নাইন টু জিরো একটা নতুন বিশেষ সেগমেন্ট চালু করতে যাচ্ছি এবং আমরা আমাদের অনুষ্ঠানের রেজাল্ট আমাদের শ্রোতাদেরকে একটু দেখাতে চাই। যারা এ ধরনের অনুপ্রাণিত হয়েছেন তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন মাসুদ রানা, তার জীবনের গল্প প্রচারিত হবার পরে যে কমেন্টসগুলো আমরা পেয়েছি সেটা তো আপনারা গত সপ্তাহে শুনেছেন, কিন্তু ফোন কল যেগুলো আমরা পেয়েছি সেগুলোর কিছু অংশ আমরা এখন আপনাদেরকে শোনাচ্ছি।
আমার নাম মাসুদ, মাসুদ ভাই জীবনের যে ইতিহাস, আমার জীবনের ইতিহাস পড়াই স্যাম, তো আমিও মাসুদ ভাইয়ের মতো উদ্যোগ নিয়েছি যে আমি নিজে কিছু করে দেখাবো। অল দ্য বেস্ট, মাসুদ ভাই অনেক এগিয়ে গেছে, মাসুদ ভাইয়ের মতো আমরাও এগিয়ে যেতে চাই।
আমি প্রমা বলছি, মাসুদ রানা সাহেব উনি একজন খুবই ভালো মানুষ, উনি যেন সবসময় এমন থাকে, ওনার মতো মানুষের আমাদের এই পৃথিবীতে অনেক বেশি অভাব, উনি যেন কখনোই চেঞ্জ না হয়।
আমি বাংলা মুভিতে এই মাসুদ ভাইয়ের কাহিনীর মতন দেখছি, কিন্তু রিয়েলে যেরকম কাহিনী আছে জীবনে কল্পনা করতে পারিনি। মাসুদ ভাইয়ের গল্পটা শুনে আমার অনেক কষ্ট লাগছে, তো লাস্ট পর্যন্ত অনেক ভালোই লাগছে। তো মাসুদ ভাইকে আমার হাজার হাজার স্যালুট, বাংলাদেশের যত বড় ভাইরা আছে সবই যেন এইভাবে হয়, আশা করি দোয়া করি মাসুদ ভাই খুব ভালো থাক।
আমি মালদ্বীপ থেকে হাতিজুর বলছি, মাসুদ রানার জন্য এখান থেকে লাখো মানুষ অনেক কিছু শিখে।
আমি মোহাম্মদ আশরাফ আলম, মাসুদ ভাইয়ের জীবনের গল্প শুনেছি, আসলে ওনার মতো অনেক ব্যক্তি আমি খুবই কম দেখছি।
আমি মোহাম্মদ আমিন, যে মাসুদ ভাইয়ের ঘটনাটা শুনে আমার খুব ভালো লাগছে, উনি যাই করছে ওনার বাপ মার মনে কষ্ট দেয় নাই সেটাই ভালো করছে।
আমার নাম হচ্ছে আব্দুল উদুর, মাসুদ ভাইকে গল্পগুলো বললো সেটা আমার সাথে একটু মিল আছে, দোয়া করি উনি যেতে আরো প্রতাপশালী হয়, আরো বড় বড় বিজনেসম্যান হয়, আমি দোয়া করি যেতে আল্লাহ ভালো রাখে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ টিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
1:37, প্রিয় শ্রোতা, যাবার সময় হয়ে গিয়েছে নিশ্চয়ই হ্যালো ইট নাইন টু জিরোর শ্রোতা যারা আছেন। তবে তার আগে যারা আমাদেরকে এখানে প্রতিনিয়ত ফোন করেন, ফোন করে তাদের আকুতি জানান আমাদের হ্যালো ইট নাইন টু জিরোতে এসে জীবনের গল্প বলার জন্য, সেসব বন্ধুদেরকে আমরা স্পেশালি একটা রিকোয়েস্ট করতে চাই, একটা থ্যাংকস দিতে চাই, এই কারণে যে আপনারা আছেন বলেই আমাদের হ্যালো ইট নাইন টু জিরো আছে, আপনারা আছেন বলেই কিন্তু আমরা অনেক দূর যাবার স্বপ্ন দেখি। প্রিয় শ্রোতা, আপনারা যারা অতীতেও ফোন করেছেন হয়তো আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ যে আপনারা প্লিজ হাল ছাড়বেন না, সপ্তাহে অন্তত একবার দুবার আপনারা ফোন করুন, ফোন করে একটু জানিয়ে রাখুন আমাদেরকে। আমরা হয়তো অনেক সময় ডাটাবেস করতে গিয়ে অনেক সময় মিস করে ফেলি, এমন কোন জীবনের গল্প হয়তো আছে যেগুলো প্রচার হলে সমাজে ব্যাপকভাবে নাড়া পড়ে যাবে, পজিটিভ অর্থে মানুষের জীবনে চেঞ্জ আসবে। কারণ আমরা মনে করি যে একজন মানুষের জীবনে যেটা ঘটে যায় সেখান থেকে আমরা যেভাবে শিক্ষা নেই, শিক্ষা নেওয়ার অন্যান্য মাধ্যমগুলো আমাদের মধ্যে তেমন করে নাড়া দেয় না। সুতরাং জীবনের গল্প অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে আসতে চান, আসার জন্য নিয়মটা আমি আবারও বলে দিচ্ছি, যারা অতীতে ফোন করেছিলেন টায়ার্ড হয়ে গেছেন ফোন করতে করতে আমরা সাড়া দিই না, তাদেরকেও বলছি জীবন থেমে নেই, সুতরাং ফোন করাটাও থেমে থাকবে না, প্লিজ ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668 9115668। এখানে ফোন করার পরে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনি নির্দেশনা অনুসরণ করবেন এবং মাথায় রাখবেন ফোনটি কিন্তু এখানে রেকর্ড করা হয়, স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। সুতরাং ফোন করে হ্যালো হ্যালো বলে যদি আপনি কিবরিয়াকে চান, শাকিলকে চান বা অন্য কাউকে চান, কেউ কিন্তু আপনার সঙ্গে কথা বলবে না, ফোনটা অটোমেটিক্যালি রেকর্ড হয়। তিন মিনিটের মধ্যে আপনার যা বলার আছে আপনি বলবেন আর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে দেবেন, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। চলুন, আমাদের বন্ধুরা কিভাবে হ্যালো 8920 তে আসতে চায় তার কিছু স্যাম্পল আমরা শুনি, তারপর আমরা সবাই মিলে আজকের মতো বাড়ি যাব এবং আগামী বুধবার আবারও ফিরে আসবো আরো একজন বন্ধুকে সাথে করে নিয়ে। আপনি আশা করছি ভালো থাকবেন এবং সবসময় এবিসি রেডিওর সাথে থাকবেন, হ্যালো 8920 সাথে থাকবেন, যাহা বলিব সত্য বলিব সাথে থাকবেন। অনেক অনেক ভালো থাকুন, শুভেচ্ছা, শুভরাত্রি।
আমার নাম মাহমুদ আলামী। ছোটকালে মানুষের মা মারা গেলে মানুষ কতটা বিপদে সম্মুখীন হতে পারে, খুব অল্প বয়সে বিয়ে করে কি হতে পারে, আর বিশেষ করে কিস্তিতে লোন নিলে একটা মানুষ কি বিপদে পড়তে পারে, সব মিলে আমি খুব ঝামেলে আমার জীবনের গল্প আমি হ্যালো 8920 বলব।
আমি রোকেয়া। আজ এক বছর ধরে আমি অনেক চেষ্টা করতেছি ভালো 8920 তে আসার জন্য। 4 বছরের মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি। আমার জীবনের অতীতের গল্পগুলো বর্তমানের গল্প, অনেক কষ্টকর জীবন আমি পার করে এসেছি এবং পার করতেছি। দয়া করে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করুন।
আমি শাহানুর বলছি, একটা প্রেম করছিলাম, আমার কাছ থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে এখন আমি নিষ্ঠ হয়ে গেছি, ওকে আমি বিয়ে করছিলাম, তখন আমি খুবই অশান্তিতে আছি। আপনারা যদি এটা সারা বাংলাদেশে প্রচার করতেন আমি ভালো হতো।
আমি সোহেল রানা। জীবনে অনেক কষ্টে অনেক কিছুর পরে বিয়ে করেছি, বিয়ে করার পরে জেল খেটেছি, 1.5 বছর বয়সে মা মারা গেছে, বাবার সাথে পরিচয় হয়েছে, এখন ক্লাস 8 পড়ি। তখন আমি আমার জীবনের গল্প বলতে চাই।
আমার নাম তোমার ফ্যামিলি দশা। আমরা 7 ভাই, আমাকে এবং আমার মেজো বোনকে জেনে আসর করে। মেজো বোন প্রায় উনি সুস্থ হন কিন্তু আমি সুস্থ হতে পারিনি। আমার সাথে একজন জেল থেকে যায়, আমাকে অনেক বিভিন্ন ভাবে অত্যাচার করা হয়। তো আমি চাই আমার কথাটা আপনাদের এখানে এসে বলার জন্য।
আমি মোহাম্মদ হজরত আলী, ক্লাস 7 থেকে ক্লাস 8 উঠি, 12.5 ছাত্র ছাত্রীর মধ্যে প্রথম স্থান দখল করি। আমার মাথায় ব্রেন টিউমার হয়, আমার চোখে দৃষ্টির সমস্যা হয়ে যায়, আমার আব্বা মারা যায়, লাভ রিলেশন হয়। আমার জীবনে অনেক করুণ কাহিনী, অনেক শিক্ষণীয় বিষয় রয়ে গেছে যেগুলো আমি আপনাদের কাছে বলতে চাই।
আমি রুনা। আমি একটা ছেলেকে 7 বছর ধরে অ্যাফেয়ার করে বিয়ে করি ফ্যামিলিগত ভাবে। বিয়ের 4 মাস 2 দিনের মধ্যে আমার হাজব্যান্ড সকালে নামাজ পড়ে নিজে নিজে গলা কেটে সুইসাইড করে। আমার এই কষ্ট জীবনের গল্পের কথা আমি 8920 শেয়ার করতে চাই।
আমি হৃদয় বলছিলাম। একটা মেয়ে আমাকে পছন্দ করতো কিন্তু আমি মেয়েটাকে পছন্দ করতাম না, অথবা আমার রং নম্বরে একটা মেয়ের সাথে পরিচয়, শেষে যায় দেখি যে ওই মেয়েটা সেই মেয়েটাই, তাকে পছন্দ করে ফেলাই, লাস্টে মেয়েটা আমাকে আর মেনে নেয় না। সেই চলে আসে আমার জীবনে প্রথম খুনের ঘটনা। আমি আমার পুরা ঘটনা আপনাদের ওখানে গিয়ে জানাতে চাই।
আমার নাম শাকিল। একসময় মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার থেকে আমি পলায়া আইসা, এই জায়গায় ডান্স করতাম। একটা মেয়ের সাথে আমার খুবই সম্পর্ক ভালো ছিল, মেয়েটার আমি পলায়া জায়গা বিয়ে করি, মেয়েটা বিয়ে হয়ে গেছে কিন্তু আমি থাকতে পারতেছি না, আমার খুবই কষ্ট হয়, তাই আপনাদের কাছে আমি কিছু বলতে চাই।
আমার নাম সুমি। আমার সৎ দাদি এবং 6 কাকার অত্যাচারে আমরা এখন ঢাকায়। আমার আব্বাকে ওরা নৃশংসভাবে মারধর করে, আমাদের গ্রামে খুব অত্যাচার করে, আমার ঠাকুরপো আছে প্রতিবন্ধী, তার উপরে প্রচন্ড নির্যাতন করে। ওনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে ডাকেন, তাহলে খুবই আমরা উপকৃত হই।
আমার নাম মোহাম্মদ ফিরোজ। জীবনে আমার ভাইয়ের শালিরে বিয়ে করছি, একটার পর ভালোবেসে আমাকে কোনো সময় ভালোবাসে নাই। আমি 3 বছর সংসার করতেছি, তার সাথে একটা বাচ্চা হয়েছে, এই অবস্থায় আমার সাথে ঝগড়া লাগা চলে গেছে। আমার জীবনের গল্পটা আমি বলতে চাই।
যাবি যদি উড়ে দূরে নিল জানাতে, মনে করে আমার মনে রেখে কখনো ফুরাবে না সে গতিহীন পথে একটু কেঁদে শুধু পিছু ফিরে হায় ভালোবেসে রেখে যা এ মনের গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া জানাতে মনে করে আমার মনে রেখে কখনো ফুরাবে না সে গতিহীন পথে একটু কেঁদে শুধু পিছু ফিরে
নামার পরেই কইনা তিনটা পাও ফালানির পরই যে পাওটা ফালাইছি ও পাওটা আমার ডাস্টবিনে চলে যায়। এই অবস্থায় একটা পুলিশ দেখতে পান আর একটা রিক্সাওয়ালা দেখতে পান। ওদিনই আমার মনে হয়েছিল যে মানুষের যে চোখের মূল্য, মানুষের যে একটা চোখের মূল্য যে কত, ওই দিন আমার খুব মনে হয়েছে।
একজন অন্ধ হাফেজের জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আজ রাত 11:20 এ আরজে কিবরিয়ার সাথে শুধুই ABC Radio Tape. The closer, the better.
This track was downloaded from FusionBD.com.